আমি রাজি হয়ে গেলাম চিরকালের জন্য তোমাদের উপর। এ হচ্ছে আজরুন কবির মহাপুরস্কার। আর একটি মহাপুরস্কার আল্লাহ পাকের দিদার আছে। দিদার মানে ফার্সি ভাষা আমাদের খুব প্রসিদ্ধ, জলসওয়াজ মহফিলে ফার্সি তো বলবেই কিছু বক্তা আমাদের। দিদার মানে হচ্ছে দেখা, দিদান মানে দেখ না, ছোটকালে ফার্সি পড়েছি মানে। তো আল্লাহ পাকের সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত, এবং জান্নাতি বান্দা খুশি হবে জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ পাককে দেখবে, এর চাইতে বেশি খুশির বিষয় আর কিছু নেই। আল্লাহ পাককে দেখতে পেয়েছি, এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ অত্যন্ত সুন্দর এবং আল্লাহ পাকের জন্য সৌন্দর্যতা ভালোবাসেন, কিন্তু অহংকার ভালোবাসেন না। সৌন্দর্যতা বাড়াইতে বাড়াইতে অহংকার করবেন অথবা হারাম কাপড় পরবেন, এটা চলবে না। আপনি সুন্দর হয়ে থাকেন, আপনার দাড়িকে সুন্দর করে রাখেন, আপনার শরীরের কাপড় চোপড় সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এগুলি হচ্ছে সৌন্দর্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে দেখো তোমরা নির্জনে থাকলে পাপ করবে, এটা ভাবিও না যে আমি টের পাবো না। নির্জনে থাকলে যেখানে কেউ শুনতে পারে জানতে পারে সেখানে অন্যায় করবে, অন্যায় কথা বলবে, কেউ জানতে পারলো না, না এটা ভাবিও না। ওয়াসিরু কাওলাকুম আউজহারু বিহি, তোমরা তোমাদের কথাকে গোপনে রাখো, আউজহারু বিহি অথবা সেটা প্রকাশ করো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর, নিশ্চয় আল্লাহ পাক তিনি সম্যক জ্ঞানী, বিযাতিস সুদুর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে, যে সব কথাবার্তার উদ্রেক হয় ইচ্ছা হয় সেগুলি সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী আলিম। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আলিম, মানে সর্বজ্ঞাত, সব কিছুই জানেন। বিজাতির সদুর শুধু বাইরের কথা নয়, খোলা জায়গার কথা নয়, বাইরে ফুটে উঠছে কথা বলছেন সেগুলি নয়, বরং অন্তরে যে সব কথাবার্তা আসছে তাও আল্লাহ পাক সম্যক জানেন। আর জানবেন না কেন? তারপর আল্লাহ পাক বলছেন আলাই আলামান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি আবার জানবেন না? আরে অন্তরকে কে সৃষ্টি করেছেন? যে আল্লাহ অন্তর সৃষ্টি করেছেন অন্তরের ভিতরে খবর রাখবেন না? এই আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে ধমক রয়েছে আর পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। তাফসীরকারগণ দুটি কথা বলেছেন, কেমন করে এই কথাটি বোঝায় আপনাদেরকে আল্লাহ পাক কি বলছেন আগে তর্জমা করে দিয়ে আয়াতের, আলাই আলামান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? মানে অবশ্যই জানেন, ওয়াহুয়াল লতিফুল খবির, অথচ তিনি সূক্ষ্মদর্শী। লতিফ মানে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যা কোনো মানুষ যা দেখতেও পারে না আর টেরও পায় না, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তারপর আমাদের সামনে দুটো লোক যদি দুই দিক থেকে কথা বলে, আপনারা দেখেছেন কোনোদিন কিছু লোক আছে মোবাইলে কথা বলছে আর ওই দিক থেকে আর একটা লোক কথা বলছে, ও শুনেই না যদি কি কথা বলছে, কারণ এদিকে এমনভাবে লেগে গেছে ওই দিকের কথাই শুনে না। দুটো মানুষের কথা আমরা একসাথে শুনতে পারি না, আল্লাহ পাক কত কোটি কোটি মানুষের কথা একসাথে শুনছেন বলুন তো দেখি, কত কোটি কোটি মানুষ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কত মানুষ বলছে আল্লাহ আমার রোগ ভালো করে দাও, কত কোটি কোটি মানুষ একসাথে বলছে আমার আল্লাহ ছেলেকে ভালো করে দাও, কে বলছে আমার আমার স্ত্রীকে সুস্থ করে দাও, আল্লাহ আমার বাবা বা রব্বির হামা কামা রব্বাই আনি সাকির, একসাথে কত দোয়া হচ্ছে। আওয়াজগুলি কি আল্লাহ পাকের কাছে কোটি কোটি আওয়াজ কি এমন একাকার হয়ে যাচ্ছে যে ও পার্থক্য করাই মুশকিল কে কি বললো না করলো এরকম হচ্ছে? কিন্তু আমাদের দুটো মানুষের কথা সামলাইতে পারি না, এদিক থেকে একটা ছেলে কথা বলছে দেখবেন দুটো ছেলে, আর এদিক থেকে আব্বা আর এদিকে আর একটা মেয়ে কথা বলছে, চুপ কর একজন শুনি, দুইজনের কথা শুনতে পারেন না একসাথে। আলা ইয়ালামান খালাকা, আল্লাহ পাক বলছেন তিনি কি জানবেন না যিনি সৃষ্টি, ওয়াহুয়াল লতিফ, আল্লাহর একটি নাম হচ্ছে লতিফ সূক্ষ্মদর্শী, আর খবির এবং যিনি ওয়াকিফ হাল সম্যক, যিনি জ্ঞানী সব কিছুর খবর রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখেন এবং সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এতে দুটি কথা বললাম তাই না, এতে আল্লাহ পাকের পক্ষ থেকে কি রয়েছে বললাম, ধমক রয়েছে, শাসানি সাবধান, যিনি সৃষ্টি করেছেন এই চোর তিনি জানেন না যে তুমি চুরি করছ, এই ব্যভিচারকারী যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন না যে তুমি ব্যভিচার করছ, এই অপরাধী তুমি অপরাধ করে তুমি কোন রাস্তা দিয়ে সৌদি আরব থেকে পালিয়ে গেলে খুন করে অন্যায় কাজ করে তিনি জানেন না, খবর রাখেন আল্লাহ যে তুমি এখান থেকে চুরি করে চলে গেলে, গত সপ্তাহে এক চোর ওইরকম করেছে ওমরা করতে গেছে, ওমরা করতে সাথী বন্ধুদের সাথে খুব খাতির করে একবার খাওয়াইয়ে দিয়েছে, খাওয়াই দেওয়ার পরে একজনের N73 দামি একটা মোবাইল নিয়েছে, আবার কেমন করে বলছে যে তাদের গোসল করেন গোসল করেন, আমি সাবান রেখে গোসল করেন, গোসল করতে ঢোকাই দিয়েছে আর মোবাইলটা নিয়েছে, আর একজন একটা জ্যাকেট চুরি করেছে, আর একজনের 400 রিয়াল চুরি করেছে, আর চুরি করবো ওই বাসেই বসে নিও। আল্লাহ বলছেন আলা ইয়ালা মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তোমাকে, যে তুমি কোথায় আছো, মদিনা থেকে কোন বাসে পালালে, যদি সৌদি আরবে নাও থাকো কোন দেশে তুমি গেলে, আলা ইয়ালা মান খালাকা, চলে যাবে, কোথায় যাবে তুমি, আল্লাহর কুদরত থেকে আল্লাহর জমিন থেকে, ইন্নাল আরদ আলিল্লাহ, তো জমিন তো আল্লাহর, কোথায় যাবে তুমি, এ কি সরকার, সরকারের পুলিশ যা খুঁজে পায় না তোমাকে, আলা ইয়ালা মান খালাকা। তাহলে এতে কি রয়েছে, পাপীদের ওয়ার্নিং রয়েছে, সাবধান, যারা পাপ কর অন্যায় করো তিনি জানছেন ভালো করে, সুতরাং খবরদার এই কথা মনে করিয়ে না যে আমি নির্জনে আছি, আমাকে কেউ ধরতে পারলো না, আমার পাকড়াও হইল না দুনিয়াতে। ওহু আল্লাতিফুল খাবির, আর এতে ওয়াদাও আছে বললাম, মানে পুরস্কারের প্রতিশ্রুতি আছে, কেমন করে, আল্লাহ পাক নেক লোকদেরকে বলছেন, ভালো মানুষদেরকে বলছেন, যারা অভাবের আশঙ্কা করছে যে আল্লাহ ছেলে মেয়ে যদি বেশি হয়ে যায়, গরিব মানুষ 300-500 টাকা বেতন কেমন করে খাওয়াবো, আল্লাহ আল্লাহ বলছেন আলা ইয়ালা মান খালাকা, যিনি তোমার ছেলে 5টা দিয়েছেন 7টা দিয়েছেন তিনি কি জানেন না যে আমি বান্দা পাঠিয়েছি তোকে রেজিক দিতে হবে, তোমার ঘরে ছেলে মেয়ে পাঠিয়েছি, ওয়াদা করছি আমার উপরে ভরসা কর আমি রেজিক দেব, ইন্নাল্লাহু আর-রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন। নামাজ পড়ে দান করে অনেকে ভাবে যে দান টান তো করলাম অনেক কিছু, কিন্তু লোকজন তো জানলো না, আল্লাহ বলছেন আলাই আলমান খালাকে, যিনি সৃষ্টি করেছেন তোমার টাকা তোমার নিয়ামত তোমাকে, তিনি জানলেন না, তিনি দাতা, মানুষ জানবে এই কথার আশা কেন, যে লোকটা খুব সদগো, লোকটা খুব ভালো মানুষ, অনেক দান করে, লোকটাই মসজিদে চাঁদা দেয়, লোকটা ইসলামের খেদমত করে, ইসলামের দাওয়াতের কাজ করে, ক্যাসেট কিনে বিতরণ করে, কিতাব কিনে বিতরণ করে, সিডি কিনে বিতরণ করে, দাওয়াতের কাজ করে, আমার জানার দরকার কি, আমার মতো মানুষের কোনো আলেমের কোনো শেখের জানার দরকার কি, বন্ধু বান্ধবের জানার দরকার, আলাই আলমান খালাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার নিয়ামত সৃষ্টি করেছেন, তিনি জানছেন কি না, তিনি দেবেন তোমাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাহলে কি রয়েছে, সৎ লোকদেরকে ওয়াদাও রয়েছে, ভয় করিও না যে ছেলে বেশি হলে খাওয়াইতে পারবো না, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে তোমার ঘরে নতুন নতুন মেহমান গিয়েছে খেতে দিতে হবে। ওহ লতিফুল খবির, যিনি সূক্ষ্মদর্শী সব কিছু দেখছেন যে তোমার ঘরে কখন গেল, আর এখন লাগবে দুধের প্রয়োজন রয়েছে, মায়ের দুধ হয় না, এখন এর রিজিকের প্রয়োজন রয়েছে, এখন এর পড়াশোনার প্রয়োজন রয়েছে, অবশ্যই দেবেন, কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে যে আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি রাজ্জাক। তারপরে আল্লাহ পাকের সাথে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, এখন আল্লাহ পাকের বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করছেন, তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে জমিন, পৃথিবী। জমিন যদি এই সমুদ্রের উপর ভাসমান অবস্থা, জমিনের তলায় পানি আছে, যদি ভাসমান অবস্থায় থাকতো আর যদি তা নড়াচড়া করতেই থাকতো, তাহলে আমরা বাড়িঘর না বাঁধতে পারতাম, না বসবাসই করতে পারতাম, না আমরা শুইতেই পারতাম, না চলতেই পারতাম, কোনো কিছু করতে পারতাম না, এত বড় বড় বিল্ডিং তৈরি করেছি জমিনের উপর, কি সাহস করে, অথচ জমিনের তলে পানি আছে, আল্লাহ ইচ্ছা করলে জমির ভূমিকম্প দিয়ে সবকে সর্বনাশ করে দিতে পারেন। আল্লাহ পাক তাই বলছেন তার নিয়ামতের কথা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন, কত অনুগত, ঘোড়ার পিঠে চড়লে ঘোড়া এত অনুগত হয় না তোমার, অনেক সময় লাভ দেয়, তাই না, উঁটের পিঠে চড়লে উঁট অনেক সময় অনুগত হয় না, জমিন কত অনুগত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যে বাড়ি ঘর তৈরি করছেন, আবাদ চাষাবাদ করছেন, চলাফেরা করছেন, ঘুমাচ্ছেন, ফামসুফি মানাকে বেহা, সুতরাং এই জমিনের কাঁধের ওপর তোমরা চলতে থাকো, চলাফেরা করতে থাকো, চলো ফেরো ভ্রমণ করো, বাসে চাপছেন, ভারী ভারী গাড়ি নিয়ে উঠে যাচ্ছেন রোডের ওপর, কি সাহস করে, কাঁচা রাস্তা তো নেমে যাচ্ছেন না, চলবে চলবে, এই রাস্তা দিয়ে গাড়ি চলবে আমার, জানেন না, যদি জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা না দিতেন, তাহলে তোমাদের এই গাড়ি বাড়িকে কেউ ধরে রাখতো, এই জমিনের ওপর তোমাদের কি কেউ ধরে রাখতো, তোমরাই কি করে স্থির হয়ে থাকতে। মানাকেব, মানকেবের জামা, মানকেব বলা হয় কাঁধকে, তো শাব্দিক অর্থ করলাম, কোন কোন অনুবাদকরা বুকের তর্জমা করেছে সেটি ভাব অর্থ, সুতরাং এই তর্জমা দেখে কখনো বিব্রত হবেন না, কোরআনে কারিমের যারা অনুবাদক বাংলা ভাষায় তারা দুই রকম অর্থ করেছে, কখনো কখনো দেখেছেন যে আমাদের বাংলা ভাষায় তো কাঁধের উপরে চড়া চলা হয় না, কিন্তু বুকের উপর হাঁটা হয়, বুকের উপরে চড়া হয়, সেজন্য বুক দিয়ে তর্জমা করে দিয়েছে মানাকিম, মানে যারা ভাব অর্থ করেছেন, রূপক অর্থ করেছেন, কিন্তু যারা বলেছেন যে না আল্লাহ পাকের যে শব্দ রয়েছে, কালাম রয়েছে, তার শাব্দিক অর্থ করবো, তোমরা এখন বুঝো এটাকে ব্যাখ্যা করে, তারা শাব্দিক অর্থ করেছেন। ফামসুফি মানাকিবে, সুতরাং এই জমিনের বুকের ওপর চলতে থাকো, মানে জমিনের বুকে চলতে থাকো, জমিনের কাঁধের উপর চলতে থাকো হচ্ছে। ওয়া কুলু মির রিজকিহি, এবং আল্লাহ পাকের যে রিজিক রয়েছে পৃথিবীতে তা তোমরা ভক্ষণ করতে থাকো। দেখো, শুধু জমিনকে বসবাসের যোগ্য করা হয়নি, জমিন আল্লাহ পাক আমাদের রিজিক রেখে দিয়েছেন। জমিন থেকে উঠে আসছে আমাদের ধান, পাট, গম, চাল, ডাল, যা কিছু লাগে, শাক সবজি, বরং আমাদের যে গবাদি পশু আছে সেগুলিরও খোরাক আহার উঠে আসছে এই জমিন থেকে। তারপর শুধু তাই নয়, ধন সম্পদ, স্বর্ণ, চাঁদি, খনিজ সম্পদ, পেট্রোল, ডিজেল, গ্যাস, ওয়াকুলু মিরিজকি, সবকিছু আল্লাহর রিজিক। ওয়াকুলু মিরিজকিহি, তার রিজিক তোমরা ভক্ষণ করতে থাকো। ওয়া ইলাইহি নুশুর, কিন্তু জেনে রাখো যে তার কাছে তোমাদের পুনরুত্থান হবে, তার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। ভাবিও না যে জমিনে এত বড় বড় অট্টালিকা তৈরি করেছি, এত তলার বাড়ি করেছি, আমার মাসে লাখ লাখ টাকা ঢাকায় থাকি, আর আমার ভাড়ায় আসে, আর এত টাকার মালিক, আর আমি আমার মতো সুখী কি আছে, আর আমার আবার নামাজ পড়ার কি দরকার আছে, আমার আবার রোজা রাখার কি প্রয়োজন আছে। ওয়া ইলাইহি নুশুর, ওই কবরে যেতেই হবে, আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে হবে, তার জন্য প্রস্তুতি নাও। ওয়া ইলাইহি নুশুর। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন আল্লাহর আজাব থেকে, বলছেন আমেন তুম মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? আমিন তুম, আমেনা ইয়ামানো সামে আসমা, মানে নিরাপদ হয়ে যাওয়া, আমেন তুম বলা হয়েছে আমেনা থেকে। আর যদি আমানা হইতো, ইয়ামানো মানে আমানত রাখা, আর আমানা ইউমেনো বাবে ফাল থেকে ইমানান, মানে ইমান নিয়ে আসা, বিশ্বাস করা। দেখেন আরবিতে সামান্য পার্থক্য, আমানা পড়েন মানে ইমান নিয়ে আসার অর্থ হয়ে যাচ্ছে, আর আমেনা মানে নিরাপদ হয়ে যাওয়া, নির্ভীক হয়ে যাওয়া, ভয় না করা, এর অর্থ। আল্লাহ পাক বলছেন আমেন তুম মান ফিস সামায়ে, যেই সত্তা যে জাত আকাশে রয়েছেন তাকে, তা হতে কি নিরাপদ হয়ে গেছো বা তা থেকে তোমরা নির্ভীক হয়ে গেছো? ভয় করো না, আল্লাহকে ভয় করো না। আল্লাহ পাক কথা বলেননি যে আল্লাহকে ভয় করো না, বলেছেন মান ফিস সামায়ে, যিনি কোথায় রয়েছেন? আকাশে রয়েছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? কোরআনে কারীমের আয়াত স্পষ্ট বলছে যে আকাশে রয়েছেন। তারপরেও কি বলবেন বিদাতি হয়ে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান? হ্যাঁ, গাছেও রয়েছে, ঘরেও রয়েছে, বাড়িতে রয়েছে, পাক জায়গায় রয়েছে, নাপাকে রয়েছে, সর্বস্বরে। আমার দেশের এক শ্রেণীর বক্তারা, আমি ছোটকালের এক খুব প্রসিদ্ধ বক্তার কথা বলছি, তাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কোথায়, কেমন করে বুঝবো? তো এক গুমরাহির উত্তর দিচ্ছে, সে উত্তর দিচ্ছে যে আপনার আত্মা কোথায়, যুক্তি দিয়ে। তাহলে সব ক্ষেত্রে যুক্তি চলবে না, একটি কথা মনে রাখেন। এই ক্ষেত্রে আর একটি কথা এখানে বলে দিই, শুনতে হবে আর যুক্তিও খাটাইতে হবে, কিন্তু বুঝার কথা কখন আল্লাহ নিয়েছেন? পরে নিয়ে এসেছেন। আগে কি বলেছেন? শোনার কথা, মানে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাকে এক নম্বরে রাখতে হবে, তারপরে বিবেক দিয়ে যতটা বুঝতে পারি পারলাম, আর যতটা বুঝতে পারলাম না, ইমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করলাম। আর যারাই এর বিপরীত করেছে, বিবেককে প্রাধান্য দিয়েছে, বিবেককে ধরে না। নাম ধরে বলছি না, কারণ আমার তাফসির তো তাফসির বিনা নামেই থাক। একজন তাফসিরকার লিখছেন, যারা তাফসির করতে গিয়ে গোমরা হয়েছে বা যেখানে সেখানে তাদের পদস্খলন হয়েছে, বলছে ওয়াহমেলো আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ পাকের আরশে আজিমকে কিয়ামতের মাঠে, হাশরের মাঠে কজন ফেরেশতা ধরে থাকবেন? আল্লাহ বলছেন সামানিয়া, আটজন ফেরেশতা। বলছি এটা হতেই পারে না, এটা কেমন কথা হইল যে আল্লাহর আরশ আবার হাশরের মাঠে আটজন ফেরেশতা কাঁধে করে নিয়ে থাকবেন? এটা অযৌক্তিক। সুবহানাল্লাহ, কোরআনে কারীম আল্লাহ শুনতে আগে বলছেন লাউ কুন্না নাসমাও, যদি শুনতাম, না শুনেও যুক্তিকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য গোমরা হয়েছে। এইভাবে যে কেউ, যে কোনো আলেম হোক আর যে কোনো বৈজ্ঞানিক হোক আর যে কোনো সাধারণ মুসলিম হোক আর ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আর শিক্ষিত অশিক্ষিত, যদি বিবেককে প্রাধান্য দেয় কোরআন সুন্নার উপর, আল্লাহ পাক যা নাজিল করেছেন ওহির উপর, তাহলে সে অবশ্যই পথভ্রষ্ট হবে, অবশ্যই গোমরা হবে। আর যে বলবে আল্লাহ তোমার কোরআন হাদিসে যা পেলাম তা নিলাম, আর তারপরে আমাদেরকে যতটা তুমি সীমিত বিবেক দিয়েছ তা দিয়ে এগুলি বুঝার, এগুলোর হিকমত, এগুলোর রহস্য, এগুলোর তত্ত্ব জানার চেষ্টা করলাম, কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে যাব না, সে হেদায়ত পাবে। যারা বলেছে যে আল্লাহ আরশে আজিমে আছেন, তাহলে তো আল্লাহ একদিকে হয়ে যায়। এই যারা বিবেককে প্রাধান্য দিচ্ছে আল্লাহ একদিকে হয়ে যায় তাহলে নিচের দিকে নেই, এ তখনই গুমরা হয়েছে। তখন তারা বলছে না না, তাহলে কি বলবো, আল্লাহ সর্বত্র বিরাজমান। আর সর্বত্র বিরাজমান বলতে গিয়ে যুক্তি খাটালে ওই বক্তা কি বলছে, আপনার রূহ কোথায় আছে বলুন তো, বলছে শ্রোতাদেরকে যে আপনার আত্মা কোথায় আছে, এখানে আছে আত্মা না এখানে আছে, না এখানে আছে, আত্মা কোথায় আছে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে আত্মা আছে, উত্তর দিবেন এরকম, বলছে তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান। এইভাবে গুমরা করে দিল এক প্রসিদ্ধ বক্তা, হাজার হাজার লোকের মহফিলে সে গুমরা, হাজার হাজার লোকে গুমরা করে দিল। আমাদের জাতি গুমরা হয়েছে আল্লাহ পাকের আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাক যে আরশ আজিম আছেন এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। এইসব বক্তা এবং আলেমদের জন্য যারা নিজের বিবেককে ওয়াহির উপর প্রাধান্য দিয়েছে, আল্লাহ আগে বলেছেন লাউকুন্না নাসমাউ আও নাকেলো, আগে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে, তারপরে যুক্তিতে ধরে ধরবে, আর না হলে এখানে আল্লাহ পাকের, আল্লাহ পাক কোথায় এটা যুক্তিতে ধরে না, আল্লাহ যা বলেছেন তাই মানি, আমিন তো মান ফিস সামায়ে আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ আরো সে সমাসীন রয়েছে। আল্লাহ পাক তার দিকের কথা বলেননি, দিকের কথা বলবো না, কিন্তু যেহেতু আল্লাহ সবার ঊর্ধ্বে রয়েছেন, ঊর্ধ্বে রয়েছেন, বলবো না যে নিচে রয়েছেন, বলবো না যে ডানে রয়েছেন, বামে রয়েছেন, সামনে রয়েছেন, পিছনে রয়েছেন, বলবে আল্লাহ পাক বান্দার সৃষ্টি, সমস্ত সৃষ্টি আসমান জমিন সবকিছুর ওপরে রয়েছেন। এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে ওয়াহুয়াল আলী আল আজিম, আলী মানে সর্বোচ্চ, তিনি সবকিছু, তার তার গুণ হচ্ছে সব্বেহিস্ম রব্বিকাল আলা, তিনি আলা, তিনি নিচে থাকলে আলা কি করে, তাহলে আসফল হয়ে যায়, আলা। কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করেনি তারা, বিবেকে প্রাধান্য দেওয়ার জন্যই গুমরা হয়েছে, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সর্বত্র বিরাজমান বলে গুমরা হয়েছে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন আমাদের সকলকে। বলছেন আল্লাহ পাক যে আমিন তো মানফিস সামায়, যিনি আকাশে রয়েছেন তা থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো, যে আইন ইয়াকসিফা বিকুমুল আরজ, তোমাদের পৃথিবীকে, জমিনকে, মাটিকে ধসিয়ে দেবেন, ফায়জা হে তামুর, আল্লাহ পাক যদি জমিনকে ধসিয়ে দেন, ভূমিকম্প শুরু হয়ে যায়, তাহলে এই জমিন থরথর করে কাঁপতে থাকবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে, বসবাসের যোগ্য থাকবে না, পাকা পাকা বাড়ি ঘর। আপনাদের জিন্দগিতে কোনোদিন ভূমিকম্প হয়েছে কারো, না হয়নি, হয়েছে দেখেছেন, কি করে লোকেরা, কি করে, ঘর বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় না খোলা মাঠে। আমার জিন্দগিতে আমি যখন এখানে সৌদি আরব আসার আগে এক মাদ্রাসা মোদারেস ছিলাম, জামে সালফে বানারস থেকে পাশ করার পরে মদিনা আসার আগে দুই আড়াই বছর পড়িয়েছি, তো ওখানে এই আমাদের এই রমজান ভাই যা আছে মনে হয় আলোচনাতে আছেন, ওনাদের গ্রামে হঠাৎ করে ফজর নামাজ নামাজ পড়িয়েছি আমি, মসজিদ থেকে এসে বসে আছি, কোরআন তেলাওয়াত করছি, আমার বিছানার উপর বসে আছি, আর বিছানা এইভাবে নড়াচড়া, আমার জিন্দগিতে প্রথম ভূমিকম্প। ছাত্ররা তাহাতি করে এসে বলছে আমাদের এলাকায় মাওলানা বলে, প্রত্যেক রুমে রুমে ওস্তাদের এসে মাওলানা বেরোন বেরোন ভূমিকম্প ভূমিকম্প, আর লাফ দিয়ে সব ছাত্র শিক্ষক সবাই বাইরে খোলা মাঠে পালা পালা পালা। চিন্তা করেন আল্লাহ পাক যদি জমিনকে এইরকম করে দেয় তো আপনার কি অবস্থা হবে, জমিন থরথর থরথর করে কাঁপছে, বাস করতে পারবেন। মদিনার কাছে যে আল ইসিয়াম্বু এলাকা থেকে লোকজন একেবারে শূন্য করে, কোনো মানুষ নেই, পাকা পাকা দামি দামি বাড়ি পড়ে আছে, গাড়ি পড়ে আছে, সব ছেড়ে দিয়ে এসে কোথায় মদিনায় আশ্রয় নিয়েছিল, গত বছরের ঘটনা দীর্ঘদিন ধরে। আল্লাহ পাক আরো বলছেন আমিন তু মানফিস সামায়, আবার বলছেন তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন, আইয়ুরসালা আলাইকুম হাসিবান, যে তোমাদের ওপর শিলা বৃষ্টি আল্লাহ প্রেরণ করবেন, আর সালিউর সুলেমানে ছেড়ে দেওয়া বা বা পাঠানো বা প্রেরণ করা বর্ষে দেওয়া, আর হাসে বলা হয় প্রস্তরকে, পাথরকে, পাথর বৃষ্টির সাথে আল্লাহ শিলা বৃষ্টি যদি বর্ষণ করে দেন তো বাঁচাবে কে তোমাদেরকে, আল্লাহর আজাব যদি নাজিল হওয়া শুরু হয়, ফাসাতা আলামুনা কাইফা নাজির, তখন শীঘ্রই জানতে পারবে কাইফা নাজির, যে আমার সতর্কবাণী কেমন। আল্লাহর সতর্কবাণী হচ্ছে কোরআন এবং হাদিসের ওহির সতর্কবাণী, আর এক সতর্কবাণী হচ্ছে কুদরতি আজাবের সতর্কবাণী, আজাবের সতর্কবাণী। আল্লাহ পাক যখন আকাশ থেকে আজাব নাজিল করা শুরু করবেন, আগুন বর্ষিতে লাগবে, পাথর শিলা বৃষ্টি বর্ষিতে লাগবে, যখন ভূমিকম্প হতে লাগবে, এগুলো আল্লাহর সতর্কবাণী। আল্লাহ পাক এইরকম বহু আজাব, যখন বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, সুনামি আসবে, এগুলি আল্লাহ পাকের সতর্কবাণী। ফাসা তাআলা মনে কে ফানাজির, আমার সতর্কবাণী কেমন বুঝতে পার। নাজিরে দেখেন কাসরা আছে ওখানে, যারা গ্রামার সামান্য বোঝেন তাদের অবগতির জন্য বলছি, ফাকাইফা কি আছে, কানা নাজিরে, রায় কাসরা কেন, এখানে একটা ইয়া ছিল হজফ হয়ে গেছে, নাজিরি ছিল, আমার সতর্কবাণী, এই জন্য আমার অর্থ করেছে, ফাকাইফা কানা নাজিরি, ইয়াকে উজ্জ হজফ করে দেওয়া হয়েছে, নাজিরে থেকে গেছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলছেন যে তাদের পূর্বে এই যে যারা আজকালকার কাফের মুনাফিক বেদিন পত্তলিক মুশরিক বহুত্ববাদী, তাদের পূর্বে অনেকে মিথ্যা মনে করেছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা আগে ছিল কাফের মুশরিক বেদিন বিধর্মী পাপিষ্ট গুনাহগার, যারা না দেখে বিশ্বাস করেনি বেনামাজি, তারা মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। বলা হয়েছে আল্লাহ পাক প্রথম সওয়াল করবেন নামাজ সম্পর্কে, আরে নামাজ তোমরা নামাজ পড়ে যাও, আমাকে নামাজের কথা বলবে না, আমি বুঝি। তোমাদের আগে এরকম লোকেরা ছিল, পাপিষ্টরা ছিল, ফাঁকাই ফাঁকা না নাকির, আমার প্রতিবাদ কেমন ছিল জানো, কেমন যে আজাব ছিল, নাকির আজাব শাস্তির অর্থে, আল্লাহ পাকের নাকির ইনকার মানে আল্লাহ পাকের প্রতিবাদ মানে আল্লাহ পাকের আজাব, এই জন্য কেউ কেউ ভাব অর্থ করে নাকির মানে আজাবের করেছে, কেউ কেউ আল্লাহ পাকের প্রতিবাদের কথা বলেছেন, আল্লাহ পাক কেমন প্রতিশ্রুতি নিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। ফাকাই ফাকানা নাকির, কেমন ছিল আমার আজাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এক সৃষ্টির কথা, তা হচ্ছে পাখি কুল, পাখির কথা। দেখো পাখি, পাখির কাছে আমরা অসহায়, একদিক দিয়ে পাখি আকাশে উড়ে আর একবার করে ডানা মেলে, ডানা মেলে দেয়, পাখা মেলে দেয়, আবার একবার সংকুচিত করে নেই, পাখাকে গুটিয়ে নেই, চলতে পারে, মা ইয়ুমসিকু কুল্লা ইল্লা রহমান, কে তাদেরকে এই আকাশে উড়ার শক্তি দিয়েছে, তুমি একবার উড়ার চেষ্টা করো তো, এত বুদ্ধিমান মানুষ, এত চালাক মানুষ, নিজে উড়ার চেষ্টা করো তো। মানুষকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জন্য এরোপ্লেন উড়িয়ে দিল, রকেট উড়িয়ে দিল, হ্যাঁ যুদ্ধ জাহাজ উড়িয়ে দিল, কিন্তু নিজে উঠতে পারছে না, সেখানে গিয়ে অক্ষম পাখির কাছেও। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরে, তারা কি দেখে না পাখি কুলকে, পাখিদেরকে দেখে না, ফাওকাহুম তাদের মাথার উপরে, উপরে সাফাতিন সারিবদ্ধভাবে, সাফাত মানে সারিবদ্ধ, দেখেন ঝাঁক ধরে পাখি উড়ে, আর আরেকটি হচ্ছে সাফাত মানে ডানাগুলি মেলে, ডানাগুলি মেলা অবস্থায় দেখে নাকি, ওয়াক বেজ না, আবার পাখিগুলি কখনো কখনো ডানাগুলিকে গুটিয়ে নেয়, ফটফট করে ডানাগুলিকে একবার সম্প্রসারিত করে দিচ্ছে আর একবার গুটিয়ে নিচ্ছে। এই পাখিদেরকে এই আকাশের আকাশ জমিনের মাঝখানে খোলা জায়গায় কে ধরে রাখছে, পড়ে না কেন, মায়ুমসে কহন্না ইল্লা রহমান, রহমান দয়াবান আল্লাহ ছাড়া কেউ এদেরকে ধারণ করে রাখতে পারে না, একমাত্র আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন। ইন্নাহু বিকুল শাইইন বাসীর, আজকে সায়েন্সের যুগে পাখি করে এরকম উড়িয়ে দাও, দেখি জীবন্ত পাখি, রুহ দিয়ে দাও, দিয়ে উড়িয়ে দাও, আর এরোপ্লেন উড়ানো নয়, রুহ দাও, আত্মা দাও, উড়াও দেখি। ইন্নাহু বিকুল শাইইন বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুর সর্ববিষয় সম্পর্কে বা সব বস্তু সম্পর্কে সর্বদ্রষ্টা, বাসীর মানে সবকিছু যিনি দেখেন। আর একটি আয়াত পড়িয়ে দিই তাহলে, বিশ আয়াত পর্যন্ত পৌঁছে যাবে, তখন বাকি থাকবে আর দশটি আয়াত, হয়তো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে শেষ হবে, আজকে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ পাক আরো বলছেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর, আম্মান হাযাল্লাযী, কে আছে সেই ব্যক্তি বা সেই সত্তা, হুয়া জুনদুন লাকুম, যে তোমাদের সেনাবাহিনী হতে পারে, আম মান, আম যুক্ত মান ছিল, একসাথে হয়ে গেছে, আম্মান করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাকে ইদগাম বলা আরবি ভাষা, আম্মান হাযাল্লাযী, কে আছে সেই ব্যক্তি, হুয়া জুনদুন লাকুম, যে তোমাদের সেনাবাহিনী হতে পারে, সৈনিক হতে পারে, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আল্লাহ ছাড়া সে সাহায্য করতে পারে তোমাদের, আল্লাহ পাক যদি সাহায্য না করেন, আল্লাহ পাক যদি হেফাজত না করেন, কি আছে তোমাদের সেনাবাহিনী হিসাবে দুনিয়াতে যে তোমাদের রক্ষা করবে, ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর, কিন্তু কাফেররা তাদের প্রতারণায় রয়েছে, ধোকায় রয়েছে, কাফের যারা আল্লাহর কুদরতে বিশ্বাস নেই, আল্লাহ যে সর্বশক্তিমান তাতে বিশ্বাস নেই, আল্লাহ পাকের ক্ষমতা সমস্ত ক্ষমতার উপরে অমাতাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস নেই, মনে করে যে আজকে আমাদের হাতে সায়েন্স, আমাদের হাতে টেকনোলজি, আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে অ্যাটম বম, আমাদের হাতে এই, আমাদের পিছনে এত লোক আছে, শুধু আমাদেরকে ঠেকাই কে, আমাদেরকে পারে কে, তাই না? এই ধোকাই রয়েছে। তাই আল্লাহ বলছে ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফির ধোকাই রয়েছে, প্রতারণায় রয়েছে, আসলে ধোকা খেয়ে আছে। আল্লাহ পাকের যদি কুদরত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসহায় বানিয়ে দেন, তো কোনো শক্তি তোমাকে রক্ষা করতে পারে না, কোনো সেনাবাহিনী রক্ষা করতে পারে না। দুনিয়ার ইতিহাসে বড় বড় শাসকদের অবস্থা দেখলেন যে কত শক্তিশালী নেতৃত্ব ছিল, কিন্তু অসহায় অবস্থায় কাউকে তো ফাঁসিতে ঝুলতে হয়েছে, কাউকে তো জবাই করে দেওয়া হয়েছে, কাউকে গুলি করে মারা হয়েছে, কাউকে এই করা হয়েছে, কাউকে সেই করা হয়েছে, কারো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, কিছুই রাখা হয়নি তার। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুদরত, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন লাকুম, তোমাদের কে আছে সেনাবাহিনী যে আল্লাহ পাক যদি সাহায্য না করেন, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, রহমান দয়াবান ছাড়া আর কে সাহায্য করতে পারেন? মুমিন সেই যেই ব্যক্তি এই আস্থা ইমান রাখে যে আল্লাহ পাক হেফাজত করে, একমাত্র আল্লাহ যদি হেফাজত করেন, আল্লাহ যদি আমার হায়াত রাখেন আরো এক মিনিট বেশি, তো এক মিনিট আগেই কেউ মারতে পারবে না। এক মিনিট আগেই যদি না মারতে পারে, তাহলে আমার বয়স আছে 60 আর 40 বছর বয়সে, কেউ মেরে দিবে, এটা কি করে হইতে পারে? হতে পারে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সব সবাই ইবাদত বন্দিগির, ইমানের এবং আমলের ইবাদত বন্দিগির, হারাম থেকে বেঁচে থাকার সম্পর্ক মজবুত হইতে হবে, মজবুত হইতে হবে সম্পর্ক আল্লাহর সাথে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, অথবা কে আছে ওই ব্যক্তি যে তোমাদেরকে আহার দিতে পারে, রিজিক দিতে পারে, তোমার মুদির রিজিক দেবে, তোমার বস রেজেক দেবে, তোমাকে তোমার কফিল রেজেক দেবে, অনেক কফিল আছে, ও কফিলের ওই সিজিল তেজারি ব্যবসায়ী যে তারই আছে, লাইসেন্স ওকে এটাই ক্যান্সেল হয়ে গেল, আর রেজেক দেবে কি, ও রেজেকের খবর নেই। আর যদি তাও থাকে দুনিয়ার সহযোগিতা সাপোর্ট খুব পেল তোমার মালিক বস, কিন্তু আল্লাহ পাক তার রোগে কেড়ে নিলেন, কে রাখবে তোমাকে, রাখবে কে তোমাকে? তোমার বস, তোমার মদির, তোমার ম্যানেজার যে জুলম অত্যাচার করেছিল অন্যায় ভাবে, তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তাকেই তাড়িয়ে দিলেন, তাকেই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কে আছে আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারেন? তাই বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, অথবা কে আছে সেই ব্যক্তি যে তোমাদেরকে রিজিক দিতে পারে, ইন আমসাকা রিজকা, আল্লাহ যদি তার রিজিক তিনি থেমে নেন, রিজিকে বাধা দিয়ে দেন, দেব না আমি, তোমার চাকরি রাখবো না, তোমাকে এখানে রাখবো না, তোমাকে এই অবস্থায় রাখবো না, তাহলে কে তোমাকে দিতে পারে? বাল্লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, বরং তারা ডুবে গিয়েছে, লজ্জু মানে একেবারে নিমজ্জিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া, ফি উতুবিন ওয়া নুফুর, উতু মানে অহমিকায়, অহংকারে ডুবে গেছে, সেই জন্য মনে করে যে আরে আমার বিবেক বুদ্ধি কাজ করছে, আমি শিক্ষিত মানুষ, আমি টেকনোলজি বুঝি, সেই জন্য আমার স্যালারি এত হয়েছে, হ্যাঁ আমি এই যে ডিগ্রি, ভালো ডিগ্রি নিয়ে এসেছি, ভালো কোয়ালিফিকেশনের মানুষ, সেই জন্য আমি এইরকম সম্মান পেয়েছি। বড় বড় মানুষ, বড় বড় শিক্ষিত মানুষ, আল্লাহ যখন তাদের রিজিকের দ্বার সংকুচিত করে দিয়েছেন, তখন অসহায় হয়ে শেষ জামানে মারা গেছে, যখন আল্লাহ চেয়েছেন তখন। এমন এক ব্যক্তির কথা জানলাম, যে ব্যক্তি বড় রাইটার ছিল, বড় লেখক একজন ছিল, লন্ডনের রাস্তায় ভিক্ষা করে করে শেষখানে মারা গেছে। রেজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান। তাই আল্লাহ পাক বলছেন বাল্লাজ্জু, বরং তারা ডুবে গেছে, ফি উতুন ও, তাদের অহমিকাই, ও নুফুর, এবং তাদের অনিহায়, নুফুর মানে ঘৃণা, অনিহায়, অনিহায় ডুবে আছে, সুতরাং আল্লাহর দিন, আল্লাহর ওহী, আল্লাহ প্রদত্ত বিধান কবুল করতে চায় না, এবং অহংকারে আছে, সেজন্য সত্যকে গ্রহণ করায় বাধা সৃষ্টি হয়েছে। সত্য গ্রহণে বাধা, যে আমার একটা আলোচনা বেশ কিছুদিন আগের আছে, প্রায় 6 মাস বা তারও বেশি হয়ে গেল, তাতে একটি কারণ সত্যকে গ্রহণ করতে বাধা হচ্ছে অহংকার, অহংকার, আমি বুঝি না, আমি যথেষ্ট বুঝি, আমি মাদ্রাসায় পড়েছি, অথবা আমি শিক্ষিত মানুষ, আমাকে আবার ওখানে কি শিখতে হবে, আমি যা জানি তাই যথেষ্ট। যেই ব্যক্তি অহংকার করেছে সে সত্য থেকে অনেক দূরে থেকে গেছে। এইরকমই অনীহা, অভক্তি, আপনার ভক্তি নেই, শুনবেন না আপনি, মানবেন না আপনি, জানবেন না আপনি, যার এইরকম অনীহা রয়েছে সেই ব্যক্তিও সত্য গ্রহণে বাধাপ্রাপ্ত হয়েছে। তাই আল্লাহ ফাকর বললেন এই দুইটি খারাপ গুণ উল্লেখ করেছেন, যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নাই তারা ডুবে রয়েছে কিসে, তাদের অহমিকা অহংকারে, তাকাব্বুরে, এবং অনিহায়, অভক্তিতে। এখান থেকেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গোনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে তার কালাম কোরআনে করিম বুঝার তৌফিক দান করেন, কোরআনে তাফসির বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বুঝার যেন তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, আমাদের সুস্থ বিবেক দিয়ে ভালো কথা জানার তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, গুনাহার কথা থেকে, গুনাহার কাজ থেকে, অন্যায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আকীদার গুমরাহি, আমলের গুমরাহি, বিভিন্ন গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। থামেন, প্রশ্নের আগে আমাদের শেখ এজাজুল হক সাহেব আবদুল্লাহ ফাদাওয়া সেন্টার আছেন, ওনার আম্মার আজকে ইন্তেকাল হয়েছে, সেজন্য আপনাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ যেন রুহের মাগফিরাত করেন, বলেন আমিন, আমিন বলবেন, আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ যেন কবর আজাবকে দূর করে দেন, কবরের জীবনকে যেন আল্লাহ পাক যেন সুখী করেন, আল্লাহ পাক রব যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ আত্মীয় স্বজনদেরকে, এজাজ ভাই এবং তাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক যেন তাদেরকে সান্ত্বনা দান করেন, আমিন। আরও যেসব ভাইদের এরকম বালা মুসিবত রয়েছে, আল্লাহ যেন বালা মুসিবত দূর করেন। আর আমি দুটি ঘোষণার কথা বলেছিলাম, সেই ঘোষণা দুটি আবার বলে দিচ্ছি, প্রথম দিকে বলেছিলাম অনেক ভাইরাই ছিলেন না, তা হচ্ছে আমাদের আগামী রবিবারে আশুরার রোজার ইফতারি আছে, যেসব ভাইয়েরা আশুরার রোজা রাখবেন আশা করি, বিশেষ করে যারা ইসলাম সেন্টারে আসেন, এই যে শুক্রবারে এসছেন, সকলে আসলে কোনো দোষ নেই, আপনারা আগামী রবিবার এখানে এসে ইফতার করবেন, এই হলেই বাংলা ভাষাভাষীদের জন্য ইফতারির ব্যবস্থা থাকবে রবিবারের দিন, দশ তারিখে, শুধু দশ তারিখে, আগামীকালকে শনিবার, তারপরের দিন রবিবার, যেসব ভাইরা আসতে পারবেন এখানে এসে আমাদের সাথে ইফতার করবেন। দ্বিতীয় ঘোষণা আছে যে এখানে একজন কর্মচারী কাজের দরকার আছে, যদি কোনো ভাইয়ের কাজ না থাকে বা এমন কেউ আসে কাজ নেই আর কাজ করতে পারে ইসলামিক সেন্টারে, তাহলে যোগাযোগ করবেন। কাজ হচ্ছে ক্লিনের কাজ, এই চাটা তৈরি করা বা ক্লিন করা, এইসব কাজ, সুতরাং ওই ধরনের কাজ যে ভাই করবেন সেই ভাই এখানে আসবেন, আমার সাথে যোগাযোগ করলে হবে, অথবা আমাদের যে সেক্রেটারি আছে নিচে, অফিস সেক্রেটারি, তার সাথে যোগাযোগ করলে হবে। জুমার দিনে গোসল করা সুন্নাত হইলেও সুন্নাতে মুআক্কাদা, একটি হাদিস আছে, গোসল ইয়াউমুল জুমাতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর হাদিস আছে ওয়াজিব, কিন্তু ফোকাহে কেরামদের যে ওয়াজিব, ফরোজ আর সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, এই পার্থক্যগুলি পরবর্তীতে এসছে, এই জন্য হাদিসের ওয়াজিবের অর্থ হচ্ছে যে মুতাহাত্তামুন, অবশ্যই করণীয়, এর মানে অবশ্যই করণীয়। ওলামারা, অধিকাংশ ওলামারা বলেছেন যে এই ওয়াজিব মানে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার তাগিদ আছে, বিনা কোনো ওজরে ছাড়বে না, হয়তো পানি পেলেন না এক ওজর, অথবা দেখছেন যে খুব ঠান্ডা এই আর আমি অসুস্থ মানুষ, সর্দি বেড়ে যাবে অথবা জ্বর হয়ে যেতে পারে, তাহলে করবেন না, আর এমনিতেই এই গোসল সুন্নাতে মুআক্কাদা। এর মাধ্যমে পার্থক্য হয়ে যায় ফরজ গোসলের সাথে, যেমন স্বপ্ন দোষ হয়েছে গোসল ফরজ, সহবাস হয়েছে গোসল ফরজ, ওই রকম জুমার দিনের গোসল ফরজ নয়, ওয়াজিব নয়, এই জন্য সুন্নাতে মুআক্কাদা। জি, মুসাফিরের জন্য জুমার নামাজ মাফ আছে, কিন্তু যদি সময় মতো জুমা মসজিদ পেয়ে যায়, জুমার নামাজ পড়লে আর জোহর পড়তে হবে না, হয়ে গেল আমাদের মতোই, মকিমের মতোই। আর যদি দেখে যে না, আমি ওই রকম সময় মতো জুমা মসজিদ পাচ্ছি না, জরুরি নয় যে হয়রান হয়ে রোড ছেড়ে দিয়ে 20 কিলোমিটার ঢুকবে একটা শহরে, মানে এখানে রাস্তাগুলো এরকম আছে, বা খুঁজবে কোথাও যে জুমা মসজিদ কোথায় আছে, এটাও জরুরি নয়, এক কথায় মুসাফিরের জন্য রুখসাত আছে, মানে ছাড় দেওয়া আছে, সে জোহর পড়ে নিতে পারে, আর যদি জুমা পড়ে নাই তাহলে আর জোহর পড়তে হবে না, জুমাই পড়লো। জি,
অনেক ভাই লিখেছেন যে সফর অবস্থায় গাড়িতে স্বপ্নদোষ হয়ে যায়, কিন্তু যেখানে মানে অবতরণ করেছে সেখানে ওযু করার ব্যবস্থা আছে কিন্তু গোসল করার ব্যবস্থা ছিল না, এখন কি করব?
সফর অবস্থায় যদি এইরকম হয়, যথাসাধ্য, আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা, তুমি কোরআনে কারিমের আয়াত, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর গুনাহ থেকে বাঁচো, যথাসাধ্য আপনাকে পানি সন্ধান করতে হবে, বাথরুম আছে তার মানে পানি আছে, যদি আপনি গোসল করতে পারেন তাহলে গোসল করবেন, পানি যদি যথেষ্ট গোসল করার মতো হয়, আর গোসল করার মতো যদি না থাকে তাহলে উজু করে নিয়ে তয়াম্মুম করে নেবেন, তয়াম্মুম হচ্ছে গোসলের বিকল্প যেমন হচ্ছে উজুর বিকল্প, অর্থাৎ হাদাস যদি মানে নাপাকি, ছোট নাপাকি হইল, উজু নাই আর পানি নাই, তাহলে কি করবেন? তেমন করবেন, ছোট হাদাস বলা হয়, ছোট নাপাকি, বড় নাপাকি হচ্ছে গোসল ফরজ হয়ে আছে আর গোসল করার মতো পানি নেই অথবা পানি ব্যবহার করতে পারছেন, আমি অসুস্থ, স্বপ্ন দোষে যার খুব জ্বর, এই অবস্থায় গোসল করলে অসুবিধা আছে, অথবা মাথা ফেটে আছে, জখমে আছে, এখানে গায়ে পানি গেলে অসুবিধা আছে, তাহলে কি করবেন? আল্লাহ বলছেন তোমরা যদি স্ত্রী মিলন করো, লামাসা মানে এখানে স্ত্রী মিলন, তাহলে বড় হাদাসের কথা কোরআন কেন আল্লাহ বয়ান করেছেন, ছোট নাপাকির কথা নয়। ফালাম তাজিদু মান, তারপরে যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নিবে, তাহলে তায়াম্মুম উযুরও বিকল্প আর গোসলেরও বিকল্প। নামাজ লেট করা যাবে না, এই জন্য যে ফজর নামাজ পড়লেন না, ওয়াক্ত পার করে দিলেন, করা যাবে না, দেখছেন যে পানি নেই, ওই সময়ে তায়াম্মুম করে নিয়ে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে নিতে হবে।
আরেকটি প্রশ্ন এটা লিখেছেন যে অনেক মহিলার কথা শোনা যায় যারা যাদের স্বামী মারা গেলে তাদের নাকের ফুল এবং কানের দুল খুলে রাখে, এটা কি ইসলামের বিধান নাকি না খুললেও চলবে? জানিয়ে
প্রথম কথা, নাকের অলংকার কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা বাঙালি সভ্যতা মনে হয়, আর জানি না আরো উর্দু ভাষীদের মধ্যে আছে কিনা, থাকতে পারে, কম আছে অবশ্য, বা সাউথ ইন্ডিয়াতে আছে হয়তো, আছে মোট কথা উপমহাদেশে কিছু কিছু এলাকায় আছে, না কোনো আরবকে দেখতে পাবেন না। আজকাল টিভির মাধ্যমে দেখছে যারে বিভিন্ন টিভিতে এসে তো অমুক নায়ক নায়িকা নাকে দিচ্ছে, তো এরা দিচ্ছে হয়তো, কিন্তু আরবদের মধ্যে এই প্রচলন 1400 বছরের নাই, কোনো হাদিসে নাকের কোনো অলংকার পাওয়া যায় না, এই জন্য অনেক আলেমরা নিষেধ করেছে যে নাক ফোড়া ঠিক নয়। কানের কথা হাদিসে পাওয়া যাচ্ছে, গলার কথা পাওয়া যাচ্ছে, হাতের কথা পাওয়া যাচ্ছে, কঙ্কন বালার কথা পাওয়া যাচ্ছে, এগুলি আছে অলংকার। তাহলে এখন আসল প্রশ্নের দিকে আসি আর তার উত্তরের দিকে, যে স্বামী মারা গেলে অলংকার খুলে রাখা, এটা 4 মাস 10 দিন শুধু, তার বেশি নয়। আমাদের সমাজে হিন্দু সভ্যতার কারণে অনেকে সারা জীবনের জন্য বিধবা হয়েছে মানে সারা জীবন অলংকার পরবে না, এটা ঠিক নয়, বরং 4 মাস 10 দিন পরে শোক শেষ, সুতরাং এইভাবে থাকবে না, অলংকার চলার মতো কিছু, বেশি অলংকার পরবে না যাতে এমন আকর্ষণ হয় যে বিয়ে হচ্ছে না বা বিয়ে করছে না আবার ফিতনার কারণ হচ্ছে, এরকম হবে না, তবে কিছু অলংকার পরবে যাতে করে শোক তার শেষ হয়ে গেছে এটা বোঝা যায়। আর বাকি যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে ভালো ভালো অলংকার পরবে, অনেক মহিলা আছে হয়তো 25-30 বছর বয়সে এখনও বিয়ে করার ইচ্ছা আছে, আর বিয়ে করাই ভালো, বরং বিয়ে করাই সুন্নত। নবী সাল্লামের বড় বড় সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন জেহাদের ময়দানে গিয়ে, তাদের বিবিরা কেউ বিনা বিবাহে বিধবা হয়ে থাকেননি, প্রত্যেকে ইদ্দত পার হয়েছে বিয়ে করে নিয়েছেন, এটা হচ্ছে ইসলাম। হিন্দু সভ্যতার কারণে আমাদের দেশের মহিলারা বিয়ে করতে চায় না, যে না 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 বিয়ে করব না, এই 2 বছরের ছেলে 1 বছরের ছেলে, ওই ছেলেটাকে বুকে করে থেকে গেল, না বিয়ে করাই তার জন্য নিরাপদ এবং সে নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখবে আর অন্য শয়তানদের গোনা থেকেও বেঁচে থাকবে, কারণ অন্য শয়তান অনেকে লোভ করবে একটা বিধবা যদি এক বাড়িতে থাকে তাহলে, কিন্তু বিবাহ হয়ে গেলে ওর দিকে আর কেউ তাকাতে যাবে না, বিবাহ হয়ে গেছে। রাখতে হবে আর তারপরে কবর একবার নিশ্চিন্ন হয়ে গেছে যদি, তাহলে প্রয়োজনে যেখানে শহরে যেখানে জায়গা পাওয়া যাচ্ছে না সেখানে হয়তো করা যেতে পারে, যেমন হচ্ছে বড় বড় শহরগুলোতে, কিন্তু যদি জায়গা থাকে যে গ্রাম অঞ্চলে তাহলে কবর উপর কবর দেবে না, নতুন জায়গায় কবর দেবে, আর জানা সত্ত্বেও যে কবর জানা আছে কবরকে উঠিয়ে ফেলবে না। জি, ফিতনার যদি কারণ না হয়, মসজিদের মধ্যে কবর আছে উঠিয়ে অন্য জায়গায় দাফন করবে, অথবা ফিতনার কারণে এইসব জায়গায় কবর থাকলে মাজার পূজা শুরু হয়ে যাবে এই কবর পাকা করে, ফিতনার কারণ আছে তাহলে কবরকে, অথবা নদীতে কেটে যাচ্ছে হাড়হাড্ডি কিছু আছে তাহলে উঠিয়ে অন্য জায়গায় কবর দিতে পারে, যেমন জাবের রাজি আল্লাহ তালানহ ওহদের যুদ্ধে তার বাবা আবদুল্লাহ শহীদ হয়েছিলেন, একবার ওই আকিকের নালা দিয়ে পানি এসে দেখা গেল যে তার আব্বার পা জেগে উঠেছে কয়েক বছর পরে, শহীদ আল্লাহ পাক শহীদের লাশ অনেক সময় রেখে দিতে পারেন এরকম, তো তিনি বললেন ইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যাও তোমার আব্বার লাশ উঠিয়ে অন্য জায়গায় দাফন করে দাও, তো এরকম করা যেতে পারে। সময় হয়ে যাচ্ছে, এখান থেকে শেষ করা হোক কারণ আজান হয়ে যাচ্ছে।
এখন লিখেছেন যখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন তখন হিংস্র এবং নেকড়ে ভাগ গরু এবং ছাগলের সহিত বিচরণ করবে এবং মানুষরা সাপ নিয়ে খেলা করবে, এটা কি সত্য?
বলা হয়েছে এরকম, আল্লাহ আলাম কেমন করে হবে ওই দৃশ্য, কিয়ামতের কাছাকাছি সময়ে অনেক কিছু হবে যেগুলো বিবেক দিয়ে বোঝা মুশকিল, যদি এগুলো শাব্দিক অর্থ ধরে নেওয়া হয়, অথবা এটা হতে পারে যে তার রূপক অর্থ হইতে পারে, এরকম অনেক অনেক বিষয়ে রূপক অর্থ হইতে পারে, আল্লাহই ভালো জানে। আপনার ছাগল আর নেকড়ে বাঘ একসাথে থাকবে, জালেম শাসক যারা আছে তারা আর সাধারণ লোক সব সমান হয়ে যাবে, এরকম হতে পারে নাই, এমনভাবে প্রতিষ্ঠা হবে যে কেউ কাউকে ভয় করবে না, আজকাল জালেম বলে কত ভাই, নিরীহ লোকদের, জালেমদের বলে, জালেম নেতাদের, জালেম যে সমাজের সমাজের অধিপতি রয়েছে তাদের বলে, সেই সময় আর এইরকম কিছু থাকবে না, এটাও হইতে পারে, আল্লাহ ভালো জানে এইসবের অর্থ, কিন্তু হাদিস এই মর্মে আছে। তারপরে এগুলো জিনিস অত জানা ইমানের অংশ নয়, যেগুলি ইমানের জরুরিয়াত সেগুলি জানতে হবে, আর আমলে যেগুলি ইবাদতের জিন্দগির সাথে সম্পর্ক, হালাল হারামের সাথে সম্পর্ক, এগুলি জানতে হবে, কখন কি হবে না হবে এসব জিনিস যদি নাও জানেন এত ডিটেলসে বিস্তারিত, তাতে আপনার ইমানের আশা করি কোনো ক্ষতি হবে না। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اتور عبر دلی کیا تھا کہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরাতুল মুলকের তাফসীরের তৃতীয় অংশ আয়াত নম্বর 22 থেকে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মুমিন এবং কাফিরের দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দুনিয়ার অবস্থা, এবং ওই রকমই তাদের অবস্থা হবে আখিরাত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম। আচ্ছা বলো তো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়ামশি সাওয়িয়ান, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, যে ব্যক্তি মুখের ভরে উপুর হয়ে চলে। আচ্ছা বলো তো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়ামশি মুকিব্বান চলে, মুকিব্বান আলা ওয়াজহিহি মুখের ভরে উপুর হয়ে, আকাব্বা ইয়কিব্ব থেকে মুকিব্বান মানে মুখে ভর দিয়ে চলা। আহাদা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুর হয়ে চলে সেই ব্যক্তি অধিক হেদায়াত প্রাপ্ত বা অধিক সঠিক রাস্তা প্রাপ্ত, না আম্মাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম, অথবা ওই ব্যক্তি যেই ব্যক্তি সোজা হয়ে চলে সরল পথের ওপর। এত সরল পথ মানে সোজা পথ, আর সোজা পথের ওপর সে বাঁকা হয়ে চলে না বরং সোজা হয়ে চলে, দুই পায়ে চলে এবং সোজা হয়ে চলে, সেই ব্যক্তি বেশি ভালো, সঠিক পথে আছে, ভালো অবস্থায় আছে, না ওই ব্যক্তি যে ব্যক্তি এক তো মুখের ভরে চলে, মুখে ভর দিয়ে উপুড় হয়ে, আর বাঁকা হয়ে চলে, সে কোন ব্যক্তি বেশি সঠিক পথে আছে বা ভালো অবস্থায় আছে। স্বাভাবিক এই যুক্তি যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় যে কে ভালো পথে আছে, সবাই বলবে যে ব্যক্তি সোজা পথে চলে এবং সোজা হয়ে চলে, সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম, সে সঠিক পথে। এটি হচ্ছে মুমিনের অবস্থা। মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা, যেই রাস্তা আল্লাহ পাক তার কাছে চাইতে পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আদেশ করেছেন, ফরজ আদেশ, সূরাতুল ফাতিহা, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই ব্যক্তির যে ব্যক্তি সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব পড়ে না। এই ফাতিহাতুল কিতাব, তাহলে সূরা ফাতিহা পড়া নামাজের রুকন ফরজ, আর যাতে আপনি তাহলে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে আপনি ফরজ আদেশ আপনার উপর হয়েছে বাধ্য, এই দেনা সিরাতাল মুস্তাকিম, যারা এই সিরাতে মুস্তাকিম সরল পথে সোজা হয়ে চলে সে হচ্ছে মুমিন, আর যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুর হয়ে চলে সেটি হচ্ছে কাফের উদাহরণ, বাঁকা রাস্তা, যেখানে বক্র পথ আছে বাঁকা রাস্তা আছে সেদিকে চলে। দুনিয়াতে কাফের দৃষ্টান্ত এরকম, সবসময় বাঁকা চিন্তা করে, বাঁকা আমল করে, বাঁকা বিশ্বাস রাখে, বাঁকা পথে চলে, ভুল পথে চলে, পাপের পথে চলে, শিরকের পথে চলে, কুফরির পথে চলে, পাপের পথে চলে। আর মুমিন ব্যক্তিকে যখনই আল্লাহর কথা বলা হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, সোজা পথে চলতে থাকে। এটি উদাহরণ হচ্ছে মুমিন কাফের দুনিয়াতে যেমন, তেমনি আখেরাতে পরকালে এইরকম উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মুসনাদে আহমদে হাদিস আছে, তিরমিজিতেও হাদিসটি আছে, যে হাদিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিনে হাশর করবেন, মানে বিচার দিবসে জমা করবেন, সমবেত করবেন তিন রকম ভাবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতে সালাসাতু আসনাফ, তিন রকম ভাবে। এক দল হচ্ছে মাশিয়ান, আল্লাহর কাছে হাশর হবে, হাশর মাঠে আসবে, পায়ে হেঁটে আসবে, সোজা হেঁটে আসবে। আর এক দল আসবে রাকেবান বা রুকবান, সওয়ারিতে চড়ে আসবে। আর এক দলের কথা বলা হয়েছে যে আলা উজুহিহিম, মুখের ভরে হাঁটবে, পায়ে হাঁটবে না, মুখে হাঁটবে। কাফেরদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন দুনিয়াতে এবং আখেরাতে, নবী সাল্লাম এই হাদিস প্রমাণ করে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মুখে ভরে ভর দিয়ে আবার চলতে পারবে? মুখের ভরে কি করে চলবে মানুষ? আরে পায়ে হাঁটছে, বুঝতে পারছি যে দুটো পা একটা ধাপ দিচ্ছে, এক পা বাড়ছে আর এক পা বাড়ছে, রাস্তা এগিয়ে যাচ্ছে, তো মুখের ভরে কি করে চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উত্তরে বললেন যে যে আল্লাহ পাক দুই পায়ে চলার ক্ষমতা দান করেছেন, যদি আপনার পায়ে ক্ষমতা না থাকতো চলা চলতে পারতেন? প্যারালাইসিসের রোগী পা নেই, পা আছে চলতে পারে না। যে জমিন স্থির না হইতো, যদি ধরে নেন যে পৃথিবী ঘুরছে, সায়েন্সের এটাও তো বলছে, কেউ বলছে পৃথিবী ঘুরে, কেউ বলছে সূর্য ঘুরে, তাই না? ধরে নেন পৃথিবী ঘুরে, যদি এই ঘোরাটা যদি অনুভূত হইতো আর ঘুরতেই আছে চলতে পারতেন? আপনাকে আমাকে স্থির মনে হয়েছে, জমির উপরে চলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পায়ে চলার শক্তি দিয়েছেন, তিনি কি মুখের ভরে চলার শক্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বলছেন যে কাইফা ইউশারুন নাসু আলা উজুহিম, সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে মুখের ভরে কি করে হাসর করা হবে, মানে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, অর্থাৎ কাফেরদেরকে? ফাকাল আলাইসাল্লাহু আমশাহুম আলা আরজুলিহিম কাদিরান আলা ইয়ামশিয়াহুম আলা উজুহিহিম, যে আল্লাহ ক্ষমতাবান যে মানুষকে পায়ে চলার শক্তি দিয়েছেন এবং এই পায়ে চলার শক্তি দেওয়ায় তিনি ক্ষমতাবান, তিনি কি শক্তিবান নন, ক্ষমতাবান নয় যে মানুষের মুখের ভরে চলে শক্তি দেবেন? চলবে? পেটে ভর দিয়ে যদি অনেক জীবজন্তু চলতে পারে, তাহলে কি মুখের ভরে চলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলম ইচ্ছা করলে? অবশ্যই পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলম এই আয়াতে কাফের এবং মুসলিমের উদাহরণ পেশ করেছেন। সুতরাং আমাদেরকে সোজা পথে চলতে হবে। সোজা পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত পথ, যেই পথ নিয়ে এসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। এইরকমই মুসলিম উম্মতে যারা বিদাতপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রাস্তায় চলতে চায় না, ওদেরকে যদি বলা হয় যে নবী সাল্লামের হাদিসে এইরকমভাবে নামাজ পড়া আছে, এইরকমভাবে এই করা আছে, তখন অনেকে তাদের বুজুর্গানের দিনের দোহাই দেয়, বড়দের দোহাই দিয়ে থাকে। এটা হচ্ছে কিসের উদাহরণ? আফামাইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আম্মাইয়াহদি সাওয়িয়ান আম্মাইয়ামসি সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম। সোজা পথে চলার জন্য বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এইরকম, তার নামাজের ক্ষেত্রে, তার ওজুর ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে। কিন্তু না, সে বাঁকা পথে চলবে, নবী করিম সাল্লামের পথ ছেড়ে দিয়ে অন্য কোন পথে চলাই হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, মুখের ভরে চলা, বাঁকা হয়ে চলা। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সোজা পথে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কুদরতের কথা বয়ান করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে যদি এই নিয়ামতগুলি দান করে থাকেন যাতে তার কোনো অংশীদার নেই, তাতে যদি এসব ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে তার শুকরিয়া আদায় করা উচিত, প্রথম কথা আল্লাহ পাক বলেছেন। এবং যে আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গে এই ক্ষমতা দান করেছেন, তিনি কি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? এই কথা দলিল হিসাবে পেশ করে আল্লাহ পাক রব্বুল আবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, হুয়াল্লাযী আনশাকুম, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আনশাকুম মানে খালাকাকুম, খালাকা মানে সৃষ্টি করা, আনশা ইউনশি মানে সৃষ্টি করা, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তোমাদেরকে দান করেছেন, জাআলা মানে করা, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে দেওয়া, বিভিন্ন অর্থে জাআলা শব্দটি ব্যবহার হয়ে থাকে কোরআন কারীম ভাষায়। ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন বা দান করেছেন শ্রবণ শক্তি, সামা শোনার শক্তি দান করেছেন। ওয়াল আবসার, বসরের জমা বহু বচন, দৃষ্টি শক্তি দান করেছেন, দেখার শক্তি দান করেছেন। ওয়াল আফেদা, ফুয়াদের জমা, ফুয়াদ মানে হচ্ছে কলব, হৃদয়, অন্তর, তত্তালি ওয়াল আফেদা আছে না কোরআন কারীমের ছোট্ট সুরাই, আফেদা ফুয়াদের জমা বহু বচন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তকরণ দান করেছেন, হৃদয় দান করেছেন, এসব আল্লাহ পাক দান করেছেন। কালিলাম মা তাশকুরুন, তবুও তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করো। এক তো অল্প লোকই শুকরিয়া আদায় করে, আর যারাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে অল্পই করে। অনেক ফরজে গাফিলতি, সন্নতি তো গাফিলতি আছেই, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে গাফিলতি আছে, ফরজেও গাফিলতি। কালিলাম মা তাশকুরুন, এক যদি দেখা যায় মানুষের সংখ্যা হিসাবে, তাহলে অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহ পাকের সাথে কুফরি করেছে। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করিও না। অধিকাংশ লোক কুফরি করেছে শিরকের মাধ্যমে, অস্বীকারের মাধ্যমে, অথবা এমন কিছু ছেড়ে দেওয়ার মাধ্যমে যা কুফরি তাকে লিপ্ত করেছে। আর যারাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে তাদের মধ্যে আবার অধিকাংশ লোক অল্পই শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের কথা বলছে, কালিলাম মা তাশকুরুন, অল্পই তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের নিয়ামতে যে শুকরিয়া আদায় হওয়া উচিত, প্রথম তার ফরজগুলি আদায় করতে হবে, তার প্রতি ঈমান নিয়ে এসে, এটা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, এটি হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া, কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে এসব নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাকের। ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন তোমার উপর যা কিছু নিয়ামত হয়েছে তা ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া যথাযথ এই হইতে হবে যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে কান দিয়েছেন, যিনি আমাকে চক্ষু দিয়েছেন, যিনি আমাকে আমাকে হিতাহিত জ্ঞান দান করেছেন, ভালো মন্দের পার্থক্য করার আমাকে তৌফিক দান করেছেন, পাগল করেননি, খোড়া করেননি, বধির করেননি, বোবা করেননি, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে তার হারামকৃত বস্তুগুলি থেকে, বিষয়গুলি থেকে বেঁচে থেকে, নাজায়েজ থেকে বেঁচে থেকে, এবং ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, তারপর সুন্নত মোতাবেক চলার মাধ্যমে, অপছন্দনীয় আপত্তিকর বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করে থাকো। এখানে একটি লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের তো অনেক নিয়ামত আছে তাই না, শরীরে যদি দেখেন শুধু তিনটি নিয়ামত আছে। আল্লাহ কোনটি নিয়ামতের কথা বলেছেন? প্রথম সামা শ্রবণ শক্তির কথা, তারপর ওয়ালবাসা আবসার, হ্যাঁ দৃষ্টি শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে ওয়াল আফেদা হৃদয়ের কথা, অন্তরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, নাকের কথা উল্লেখ করলেন না, নাক বড় নিয়ামত, হাতের কথা আল্লাহ উল্লেখ করেননি, পায়ের কথা উল্লেখ করেননি। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান আছে, জবানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেননি, যাতে স্বাদ গ্রহণ করছেন, যাতে আপনি কথা বলছেন বাক শক্তি আছে, সেসবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেননি। কারণ আল্লাহ পাক সবগুলি নিয়ামত এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যেগুলি সবচেয়ে বেশি উপকৃত হন, যেগুলি নিয়ামত দিয়ে সেগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখানে শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হয় মানুষ তার হৃদয় দিয়ে, ভালো মন্দের যাচাই বাছাই করে। আমি এই কাজটা দিনের ক্ষেত্রে তো আছে, দুনিয়ার ক্ষেত্রে নেন, এ দেশে যাব না যাব না, এই ব্যবসা করব না করব না, এই চাকরিতে থাকবো না থাকবো না, দেশে যাব না এখানেই থাকবো, তাই না? হৃদয় আল্লাহ ফাকর রব্বুল আলামিন দান করেছেন, অন্তর দান করেছেন, কলব, তা দিয়ে ভালো মন্দ বুঝছেন, ভালোকে গ্রহণ করছেন। আপনার কোনো জায়গায় যদি আঘাত হয় তাহলে সেটা অনুভূতি হচ্ছে অন্তরে। এই অন্তরের মধ্যে রয়েছে ইমান, অন্তর থেকে আপনি শির কুফুরিকে বের করেছেন, অন্তরে রয়েছে ভালোবাসা, যার জন্য আল্লাহ ভালোবাসা, আল্লাহ এবং রসুলের ভালোবাসা, মমিনের ভালোবাসা, হ্যাঁ আত্মীয় স্বজনের ভালোবাসা, যাদের ভালোবাসার কথা আল্লাহ ফাকর বলেছেন। তাহলে এই অন্তর দিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হয়, উপকৃত হয় মানুষ এই দৃষ্টিশক্তি চক্ষু দিয়ে খুব বেশি, উপকৃত হয় মানুষ এই শ্রবণ শক্তি দিয়ে, হ্যাঁ শোনার শক্তি দিয়ে। যত বিদ্যা হাসিল করে মানুষ, আমরা সকলে কিছু না কিছু পড়াশোনা করেছি, কেউ কম কেউ বেশি, সমস্ত পড়াশোনা ঢুকেছে কোনখান দিয়ে, হ্যাঁ ওস্তাদের কাছে, স্কুলে পড়ে থাকলে আর মাদ্রাসায় পড়লে, হ্যাঁ কোরআন পড়লেও আর হাদিস পড়লেও, ঢুকেছে কান দিয়ে। কানের শক্তি না থাকতো কিছুই ঢুকতো না ভিতরে, শিক্ষার রাস্তা বন্ধ। এলম যে আলো আর অজ্ঞতা যে অন্ধকার, আপনি অন্ধকারে থেকে যেতেন, কান দিয়ে ঢুকেছে, অথবা এই চোখ দিয়ে ঢুকেছে, চোখ দিয়ে পড়েছেন, কিতাব দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, পড়েছেন, পড়ার পরে চক্ষু পড়ার পরে তখন কলবে নামিয়েছে ওই কথাগুলি, অন্তরে নামিয়েছে, মুখস্থ রাখো, কানে শুনেছেন, সে সরাসরি ওস্তাদের শোনেন, আর ক্যাসেটে শোনেন, সিডিতে শোনেন, যাতেই শোনেন, আজকালকার জামানায় যেখানে শোনেন না, ভালো শুনলেন না মন্দ শুনলেন, ভালোটাকে নামিয়েছেন এবং অন্তরে গ্রহণ করেছেন। আর খারাপকে কানে দিয়ে শুনলেও তারপরে অন্তর বিবেক বিবেচনা করেছেন, না এটা খারাপ কথা, এটা খারাপ কাজ, সুতরাং এটা করা যাবে না, এটা মানা যাবে না। দেখেন কত উপকৃত হয়েছেন আপনি এবং আমি, আমরা সকলেই এই তিনটি নিয়ামত থেকে। আল্লাহ পাক এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তার এহসানের কথা উল্লেখ করেছেন, অনুগ্রহের কথা। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন আর এক কুদরতের কথা, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ তো সেই সত্তা যার ইবাদত হওয়া উচিত। এগুলি নিয়ামত আল্লাহ পাক এই জন্য উল্লেখ করেছেন যে যিনি এই নিয়ামত দিয়েছেন তার ইবাদত করবে, তাকে সেজদা করবে, না অন্য কাউকে করবে, যিনি পেয়েছেন তোমার মত, তারা তো সৃষ্টি করেনি। কেউ বলবে যে জিলানি আমাকে কান দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, জিলানি আমাকে হিতাহিত জ্ঞান দিয়েছে, জিলানি আমাকে আমার দৃষ্টিশক্তি দিয়েছে, একেবারে অন্ধ যাকে আল্লাহ পাক খতম আল্লাহ আলা কলিম অন্তরে আল্লাহ পাক তালা মেরে দিয়েছে, সে বলতে পারে যে আমাকে সন্তান দান করেছে অমুক পীর। আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, আল্লাহ পাক কোরআনে কারীমের ইরশাদ করেছেন একটি আয়াতে, তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে যেমন নাস্তিকরা বলে, আম হুমুল খালিকুন, অথবা তারা সৃষ্টি করে, কোনো মানুষ সৃষ্টি করেছে, কোনো শক্তি সৃষ্টি করেছে কোনো মানুষকে? কুল হুয়াল্লাযী, হে নবী বলে দেন, হুয়াল্লাযী, সে আল্লাহ যাতে পাক, আল্লাহ সেই সত্তা মাবুদ যিনি ইবাদতের হকদার, যারা আকুম ফিল আরদি, পৃথিবীতে যিনি তোমাদেরকে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, যারা মানে ছড়িয়ে দেওয়া, একজনকে আল্লাহ সৃষ্টি করেন আদম আলাইহিস সালাম, দ্বিতীয় সৃষ্টি করলেন হাওয়াকে, তারপর আল্লাহ পাক ছড়াতে 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 অসংখ্য মানুষকে ছড়িয়ে দিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আয়াতগুলি পাঠ করা হয় আপনার সুন্নতি খুতবায়, তার মধ্যে একটি আয়াত আছে সূরায় নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস তাকূ রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, হ্যাঁ এক ব্যক্তি থেকে, ও খালাকা মিনহা যাওজাহা, তার বিবিকে আল্লাহ সৃষ্টি করলেন, ও বাসা মিনহুমা, ওই দুইজন থেকে আল্লাহ পাক বাসা মানে ছড়িয়ে দেওয়া, যারা মানে ছড়িয়ে দেওয়া, আর বাসা মানেও ছড়িয়ে দেওয়া, বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, বহু পুরুষকে আল্লাহ পাক পৃথিবীতে, কত পুরুষ মানুষ দুনিয়াতে, কত রকমের, কত রঙের, বেটে খাটো, শিক্ষিত অশিক্ষিত, চালাক নির্বোধ, ওয়ানিসা, অসংখ্য নারীদেরকে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন, বাসা মিনহুম রিজালান কাসীরা ওয়া নিসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের কথা বলছেন যে আল্লাহ পাক সেই জাত যিনি জমিনে সৃষ্টি করেছে তোমাদেরকে, ওয়া ইলাইহি তুশারুন, যিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক হাত ছাড়া হয়ে গেছো নাকি, আল্লাহাকে এক জায়গাতে একজন দুজন মানুষ দশ জন বিশ জন পঞ্চাশ জন দু চারশো থাকলে সামলিয়েছিলেন, আর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, কেউ জাপানে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ কানাডায় আছে। আল্লাহাকের ক্ষমতার বাইরে চলে গেছে নাকি? আবার আল্লাহাকে যখন আদেশ হচ্ছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে, তখন মালাকুল মওত যাচ্ছে, আবার আল্লাহর কাছে ফিরে আসতে হচ্ছে। ওয়া ইলাইহি তুহশারুন, যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। হাসরের মাটির জন্য বলা হয়, হাসর মানে জমা করা, একত্রিত করা, সমবেত করা। বাংলা ভাষায় হাসরের মাঠ, হাসরের মাঠ এমন ব্যবহার হয়েছে যে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু হাসর মানে আসলে আরবি ভাষা, ওর মানে হচ্ছে একত্রিত করা, জমা করা, সমবেত করা। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার দিকেই বা তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। তাহলে তার কাছে সমবেত হইতে হবে, যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার জন্য জমা করা সহজ। যে আল্লাহ সৃষ্টি করলেন না থেকে আবার ছড়িয়ে দিলেন, তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করতে পারবেন। এটি হচ্ছে কেয়ামত। যে কেয়ামতকে অস্বীকার করে থাকে, অনেক কাফের মুশরিক, আরবের মুশরিকরা অনেকে পরকালকে অস্বীকার করত, যদিও সকলে অস্বীকার করতো না, কিন্তু শুধু পরকালে বিশ্বাসী হয়েও নাজাত পাওয়া যাবে, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়নি কোনো কাফের মুশরিক। জাহেলিয়াতের জামানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে, যদি মনে করে যে মরার পরে পরকাল আছে, আমরা ভালো কাজ তো করি, আমরা কিছু হজ করি, ভালো কাজ করি, কিন্তু তারা মোহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত মানতে রাজি হয়নি। তোমাকে রসুল কি করে মানবো? আরে রসুল বানিয়ে আল্লাহ কোনো বড় নেতাকে বানাইতো। লাউলা নুজ্জিল হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আল্লাহ পাক তাদের কথা উল্লেখ, তারা প্রস্তাব পেশ করেছিল, যদি নবী বানাইতে হয় আল্লাহ পাককে আরবে, তাহলে দুটো বড় শহর আছে মক্কার তাই পাশাপাশি, আর এই দুই শহরের বড় বড় নেতারা আছে, তার মধ্যে কোন এক নেতাকে রসুল বানাইতো? ইয়াতিমকে আল্লাহ কেন নবী বানাইল? আল্লাহ বলছেন যে তোমরা ভাগ করবে না আল্লাহ ভাগ করবেন? যিনি দান করছেন তিনি ভাগ করবেন। আহম ইয়াকসিমুন রাহমাত রব্বিক, তোমার রবের রহমত ভাগ বন্টন করার অধিকারী তারা, আমি ভাগ করব, আমি দান করেছি, আমার মনোনয়ন, আমার বাছাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা অনেকে অস্বীকার করত, বলছিলাম যে যারা অস্বীকার করেও নি আখিরাতকে, তারা নবীর রেসালাত মানেনি, আর তাওহীদ মানেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মানেনি, তার বলতো না এক এলা না অনেক এলা আছে, আল্লাহ বড় সৃষ্টিকর্তা তিনি, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেক মাবুদের দরকার আছে, লাত উজ্জা মানাত হুবাল এসবের প্রয়োজন আছে। এই কথাই যদি কোনো মাজারপন্থী কবর পূজারি বলে যে আল্লাহর তো আমরা আল্লাহকে মানি, কলেমা তো পড়ি, কিন্তু ওলি আউলিয়া পীর মুর্শিদিন এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, এটি ছিল আরবের কোরাইশ বা মুশরিকদের বহুত্ববাদ এবং শিরক। মানা আবদহম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা বলতো যে আমরা ওই বড় মাবুদেরই পূজা করি, আর এদের যে পূজা করি কি জন্য? ইল্লা লিয়ুকাররিবুনা, আল্লাহর নিকটবর্তী করে দেবে আমাদেরকে, সেই জন্য ওসিলা মাধ্যম। অনেকে তাদের পরকাল অস্বীকার করত, পরকালও কিছু নেই, যেমন নাস্তিকরা আছে পরকাল কিছু নেই, বা মুশরিকদের মধ্যে পরকাল, মানে হিন্দুদের মধ্যে পরকাল নেই, তাদের মধ্যে আছে হ্যাঁ কি বলে ওটাকে জানেন ওদের, হ্যাঁ পুনর্জন্ম। যদি একজন ভালো মানুষের জীবনযাপন করে তাহলে আগামীতে আরো বড় মানুষের, শূদ্র ছিল এখন ব্রাহ্মণে জন্মিবে, মহামান অশিক্ষিত ছিল মূর্খ ছিল শিক্ষিত হয়ে একেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে জন্ম নেবে আগামী প্রজন্মে একশো দুশো বছর পর। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে ও ব্রাহ্মণ হয়েও আর রাষ্ট্রপতি হয়েও আর প্রধানমন্ত্রী হয়েও আর বড় পয়সাওয়ালা হয়েও সুদূর হয়ে জন্ম নেবে, মিথ্যা কথা। এর দ্বারা কোনোদিনই হক বাতিল, কে হকে আছে কে বাতিল আছে স্পষ্ট হবে না, মানুষ জানতে পারবে না। কিন্তু আখেরাত যখন হয়ে যাবে, হাসরের মাঠে বিচার হয়ে যাবে, হক স্পষ্ট হয়ে যাবে যে কারা হক পথে ছিল, কারা সত্য পথে ছিল, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিনের উপর ধর্মের উপর ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালকে যারা অস্বীকার করেছে তারা চ্যালেঞ্জ করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক ওই কথা উল্লেখ করছে, তোমরা চ্যালেঞ্জ করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামত কায়েম করা খুব সহজ। ওয়াইয়াকুলুন মাতা হাযাল ওয়াদ, আর তারা বলে থাকে, মানে কাফের মুশরিকরা বলে থাকে, মাতা হাযাল ওয়াদ, এই যে ওয়াদা বারবার বলছো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, একদিন বিচার হবে, ভালো করো পাবে আর মন্দ করো তার শাস্তি হবে, এই ওয়াদা কখন পুরা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এভাবে তারা অনেকে ঠাট্টা বিদ্রুপ করত। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও মোহাম্মদ, তুমি যদি সত্যবাদী হও, তোমার সাথী সঙ্গীরা যদি আবু বকর ওমর যারা তোমার সঙ্গী সাহাবি তারা যদি সত্যবাদী হও, কখন দেখাও দেখি বা জানাও দেখি ওর ডেটটা, তারিখ কখন? আল্লাহ পাক রব্বুনা বলছেন যে কিয়ামতের তারিখ আমি নবীকে জানাইনি, আর নবীর এই ক্ষমতাতেও নেই যে তিনি জানাবেন, আর না জানাতে পারলেই যে কিয়ামত হবে না এমন কথা নেই। আসল বিষয় এই না যে তারিখ বলে দিলেই সেটা সত্য, এটা আসল বিষয় নয়। তাফসীরকারগণ বলছেন যে কোনো কিছুর তারিখ বলে দিলেই যে সত্য শুধু তা না, বরং সত্য বিষয় সেটি যার দলিল প্রমাণ আছে। আল্লাহ পাকের সৃষ্টিগত বহু দলিল প্রমাণ রেখেছ আল্লাহ পাকের একত্বের, আখিরাতের, এবং আমাদের কাছে দলিল হচ্ছে আল্লাহ পাকের কথা, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার মুশরিকরা কোনোদিন এই কথা বলতে পারেনি 40 বছর পর্যন্ত, এই মোহাম্মদ জীবনে একবার মিথ্যা কথা বলেছে না পেরেছিল? যদি পারতো তাহলে কি তারা এই উপাধি দিত সাদেক আর আমিন, চিরসত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি? কাফের মুশরিকরা তাদের আমানতগুলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জমা রাখতো হিজরতের সময়, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে এই আমানতগুলি ওদের দিয়ে দিবেন দুশ্মনদের শত্রুদের যারা খুন করার জন্য বাড়ি ঘেরাও করেছে তাদের, তারপরে বিশ্বাসঘাতকতা করে খেয়ানত করে নিয়ে পালিয়ে যাননি যে তোরা মারবি তোদের সব নিয়ে যাব, এ তো করেননি। 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কোনো ইশারাও তাদের করার ক্ষমতা হয়নি যে জীবনে একবার কোনো একটা খারাপ কাজে জড়িত হয়েছে। আর যখনই বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তোমরা তাতেই মুক্তি পাবে, না হলে কোনো মুক্তি নেই তোমাদের আল্লাহর আজাব থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর গজব থেকে। তখন বলল সাহিরুন কাযাব, হয় জাদুকর আর না হলে মিথ্যুক, নয় মজনুন। এগুলি কি করার জন্য? হেও প্রতিপন্ন করার জন্য, আসলে অন্তর থেকে এ কথা নয়। অনেকের অন্তর থেকে কথা ছিল না, বরং এগুলি শয়তানি ছিল যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কখন একে পাগল বলে দাও হেও প্রতিপন্ন করো তাহলে লোকেরা, সমাজের লোকেরা ওকে মানবে না, জাদুকর বলে দাও জাদুকরের কথা কে মানে, মিথ্যুক বলে দাও তাহলে মিথ্যুকের কথা কে মানবে, এইভাবে লোকজনকে সত্য থেকে দূরে রাখো। আর কিছু লোক মূর্খ ছিল, মোটা খায় মোটা বুঝে, বুঝারও চেষ্টা করে না, মনে করে যে হইতে পারে যে জাদুকর, হতে পারে যে মিথ্যুক, হতে পারে যে পাগলামি করছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে যে তারা চ্যালেঞ্জ করে, বলে দাও কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি, এর উত্তর বলে দাও যে তোমাদেরকে আমি তারিখ বলার জন্য আসিনি যে কোন সালে হবে আর কোন তারিখে কিয়ামত হবে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, চূড়ান্ত জ্ঞান কিয়ামতের, যে কিয়ামত কোন সালে হবে আর কোন তারিখে হবে, আল্লাহ পাকের নিকটের জ্ঞান রয়েছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় এই কিয়ামতের জ্ঞান আল্লাহ পাকের নিকটে রয়েছে। আল্লাহ পাক এই জ্ঞানকে নিজের জন্য খাস করেছেন সূরা লোকমানের শেষ আয়াতে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। 5টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন গায়বের অদৃশ্যের, আর এই 5টি বিষয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে কি বলেছেন বলতে পারেন কেউ? মাফাতিহুল গায়ব, গায়বের চাবি, এমন গায়ব অদৃশ্য যার চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে আর কেউ জানে না। তার প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহ ইনদাহু এলমুসা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট কি রয়েছে? কেয়ামতের জ্ঞান রয়েছে। এলমুসা, কেয়ামতের একটি নাম হচ্ছে আসা, আনিসা, তারা কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আয়া নামুর সা, কখন তা অনুষ্ঠিত হবে? আল্লাহ পাক বলছেন যে এর এলম একমাত্র আমার কাছে রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এবং হে নবী বলে দাও যে আমি তো একমাত্র কি সুস্পষ্ট সতর্ককারী, নাজির সতর্ককারী আর মবিন সুস্পষ্ট, স্পষ্ট ভাষায়, কোনো জড়তা নেই ভাষায়, কোনো অস্পষ্টতা নেই, কোনো বাঁকা কথা নয়, সোজা কথাই বলছি আমি তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি। কাল কিয়ামতে মরে যাওয়ার পরে আর বলতে পারবে না যে হাই আমাদের তো কেউ জানেনি, আমরা তো অজ্ঞ থেকে গেছিলাম, আমরা জানি না তো কি করে আমরা সংশোধন করব। স্পষ্ট ভাষায় বলতে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নাও, তাহলে তাতেই তোমাদের রেহাই রয়েছে, রক্ষা রয়েছে। আখেরাতে বিশ্বাসী হয়ে যাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে বলছি, কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিতাব নাজিল হচ্ছে, বিশ্বাস করে নাও। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র, এর বেশি আর কিছু নয়। আমি না মাবুদ উপাস্য যে আমার উপাসনা করতে বলছি, আমাকে সেজদা করতে বলছি, আর না আমি গায়েবের চাবিকাঠি রাখি যে আমি গায়েব খুলে বলে দেবো যে অমুক তারিখ অমুক সালে কেমত হবে, এসব কথা বলা আমার কাজ নয়, আল্লাহ পাকের নিকটের জ্ঞান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলছেন, ফালাম্মা রাউহু জুলফা, যখন তারা কিয়ামতকে নিকটবর্তী দেখবে, ফালাম্মা রাউহু জুলফা, এই যারা চ্যালেঞ্জ করেছিল, যারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, বা এখন আজকালকার জামানায় যারা, আরে পরকাল পরকাল, এগুলো হুজুরদের কথা, এক শ্রেণীর মুনাফিক শ্রেণীর, জন্মগত যারা মুসলমান কিন্তু ইমান ইসলাম বিশ্বাসী নয়, আখেরাতে বিশ্বাসী নয়, তাদের অবস্থা এরকম, অথবা যারা কাফের বিদিন পরকালে বিশ্বাসী নয়, আর এগুলো কথা, ওই রকম পুনর্জন্মের মতো, হিন্দুদের পুনর্জন্ম আর মুসলমানদের আখেরাতের কথা, দুটোকে একরকম মনে করল, ওদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ফালাম্মা রাউহু জুলফাতান, যখন কিয়ামতকে নিকটবর্তী দেখবে, এখন কিয়ামতের লক্ষণ ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, দাজ্জাল চলে এসেছে, হ্যাঁ, কিয়ামতের আরো যেসব লক্ষণ, বড় বড় লক্ষণ চলে এসেছে, ইয়াজুজ মাজুজ চলে এসেছে, কিয়ামতের বড় লক্ষণ বেশ যেগুলি বয়ান করা হয়েছে, আমার এক একটির উপরে এক একটি করে বক্তব্য আছে বেশ কয়েক বছর আগে। সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু, তখন কাফের যারা অস্বীকার করেছিল যে কিয়ামত হবে না, পরকাল হবে না, হিসাব নিকাশ হবার কি, নামাজের প্রথম হিসাব হবে, বলেও মুসলমানকে পারা যায় না, প্রথম আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার দিবসে নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব নেবেন, মুসলিমকে বললে মুসলিমের কান ঘামে না, পরোয়াই নেই, বিশ্বাসই নেই না দেখে, তার বিশ্বাস করবে না আল্লাহর আযাব না দেখলে। ফালাম্মা রাউহু জুলফা, যখন কিয়ামতকে একবার নিকটবর্তী দেখবে, আসন্ন চলে এসছে কিয়ামত এখন, জুলফা, সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু, এইরকম বেনামাজি যারা কুফুরি করেছে নামাজ ত্যাগ করে, আর যারা কাফের কুফুরি করে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করেছে, সন্দেহ করাই কুফুরি, সন্দিহান হয়েছে, পরকাল হবে হবে না, এগুলো আল্লাহই জানে, নামে আল্লাহ জানে, আল্লাহর উপর বিশ্বাস তো নেই আসলে, তাই না, এসব লোকের। সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু, এই কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, চিন্তায় যাহাই হলো কি, আর তো সংশোধনের কোনো উপায় নেই, বড় লক্ষণগুলি কি আমাদের যে আলামতগুলি রয়েছে এগুলি আসার পরে আর সংশোধনের সুযোগ থাকবে না। জানা আছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তওবা দরজা কতক্ষণ পর্যন্ত খোলা আছে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি, সূর্য পশ্চিম দিক থেকে উঠলে সবাই তওবা করবে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু, কাফেরদের চেহারা তখন মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং তাদেরকে তখন বলা হবে, আল্লাহর ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবেন শাসানিমূলক, হাযাল্লাযী কুনতুম বিহি তাদাউন, এই যে কিয়ামত দেখছো না এখন, এটাই তোমরা চাইতে তলব করতে, তাদাউন মানে ডিমান্ড করতে, তাদাউন তাতলবন, তলব করতে নবীকে বলতে, বা যারা ভালো লোক তোমাদেরকে নামাজের কথা বলতো, দীন ইসলামের কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতো, তাওহীদ আল্লাহর একত্বের কথা বলতো, পরকালে বিশ্বাসী হওয়ার কথা বলতো, না দেখে ঈমান বিল গায়ব অদৃশ্য বিশ্বাসী হওয়ার কথা বলতো, বলতে কখন কি হবে না হবে দেখাও দেখি, হাযাল্লাযী কুনতুম বিহি তাদাউন, এরই তোমরা দাবি করতে যে দেখাও, এ তো দেখে নাও, এখন দেখো এখন কি অবস্থা তোমাদের হবে। ফালাম্মা রাউহু জুলফাতান সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু ওয়াকিল হাযাল্লাযী কুনতুম বিহি তাদাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন যে কুল আরাআইতুম ইন আহলাকানী আল্লাহুম্মা মান ইয়াউ রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন মিন আযাবিন আলীম। এখানে আরেকটি প্রসঙ্গ আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, কোরআনে কারীমের প্রসঙ্গগুলি যখন নাজিল হয় তখনকার অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই সূরা হচ্ছে মক্কি সূরা, মক্কায় মানুষের সংশোধনের বেশি প্রয়োজন ছিল, শিরক মুক্ত করা, তাওহীদের সংশোধন, তারপরে পরকালে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং তাদের ঈমান মজবুত করা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলি, বিশেষ করে ঈমানের বিষয়গুলি মক্কিসূরাগুলিতে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন তাদের ওই কথা, তারা বলতো তাদের কাফেররা যে আমরা সঠিক পথে আছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল পথে, আমরা বাপদাদা পূর্বপুরুষের চোদ্দ পিঁড়ি থেকে চলে আসছি, যে রাস্তার উপরে চলে আসছি, আর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের ওয়ারেস, আমরা কাবার মুতাওয়াল্লি, কাবার খাদেম, আমরা আর কি কোন কথাবার্তা নিয়ে আসলো, নতুন কথাবার্তা নিয়ে আসলো, ভুল পথে সে আছে। যখন ভুল পথে আছে, আল্লাহর অভিশাপ নামবে ওর ওপর। যারা তার অনুসারী হয়েছে, সাহাবী বলতো, তারা কি বলতো সাহাবে কেরামদেরকে, সাহাবী মানে বিধর্মী হয়ে গেছে, বিদীন হয়ে গেছে, সুতরাং তাদের ওপর গজব নাজিল হবে। আল্লাহ পাক নবীকে বলছেন তাদেরকে শুনিয়ে দাও যে আল্লাহ আমাকে যদি হালাকও করে দেন, আর আমার সাথীদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে, অথবা আল্লাহ আমাদের উপর দয়া করেন, তাতে তোমাদের লাভ আল্লাহ কিছু হবে, তোমরা কুফুরের অবস্থায় থেকে গেলে। তোমরা যখন কুফুরের অবস্থায় থেকে গেলে, তাহলে তোমাদেরকে আল্লাহর আজাব থেকে কে রক্ষা করবে? আরে আমরা না হয় মরলাম, না হয় বাঁচলাম, আল্লাহ হালাক করলো না হয় দয়া করলো, দুটোর একটাই হবে। কিন্তু তোমাদের কি হবে, তোমরা যে কুফুরের অবস্থায় থেকে গেলে, ইসলামে এলে না, ইমানে আসলে না, পরকালে বিশ্বাসী হলে না, আল্লাহর তৌহিদে একত্রে বিশ্বাসী হলে না, তোমরা তো নিজের কিছু ফায়দা করো, নিজেকে উপকৃত করো। তাই আল্লাহ পাক এরশাদ করেছেন, কুল হে নবী, বলে দেন, আর আয়াত আচ্ছা বলো তো, ইন আহলাকানি আল্লাহ, আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, ওয়ামা মাইয়া, এবং আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন, যারা আমার সাথে রয়েছেন মানে সাহাবায়ে কেরাম, তাদেরকে ধ্বংস করে দেন, যেটা তোমরা আশা করছো যে মুহাম্মদ এবং মুহাম্মাদের সাথী, এরা যেহেতু ভুল পথে আছে, আল্লাহ অবশ্যই একদিন কোনো গজব নাজিল করবে, এদেরকে ধ্বংস করবে, এবং এদের ওপর লাত উজ্জা মানাতের মার পড়বে, হোবালের আমাদের দেবী দেবতার মার পড়বে। বলে না অনেকে আজকাল যদি কোনো পীরের বিরুদ্ধে বলে দেন, মাজারের বিরুদ্ধে বলে দেন, আটরসির বিরুদ্ধে, মাস মাইন্ডারের বিরুদ্ধে, শাহজালাল, এগুলি জায়গায় যাওয়া শিরক, এরকম কথাবার্তা বললে কখন যে মায়ের পড়বে, পীর বাবার মায়ের পড়বে, একই মুশরিক মুশরিকানা আকিদা, মক্কার মুশরিকা এসব আকিদাই রাখতো। তাই আল্লাহ পাক নবীকে বলতে বলছেন যে আল্লাহ যদি আমাকে হালাকও করে দেন, এবং আমার সাথী সঙ্গীদেরকে হালাক করে দেন, আও রাহিমান, অথবা আমাদের উপর দয়া করেন, আল্লাহ পাক রহমান রহিম, তিনি দয়া করেন, এবং আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, আর অবশ্যই রেখেছেন আর রাখবেন, ফামাই ইউজিরুল কাফেরিনা মিন আযাবিন আলিম, তাহলে তোমরা শোনাও যে কে রক্ষা করবে কাফেরদেরকে, আজারা ইউজিরো মানে শরণে নেওয়া, পানাহে রাখা, রক্ষা করা। এই জন্য আমরা একটি দোয়া বলি, আল্লাহ আজেরনা মিনান্নার, বলি না আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বাঁচাও। ফামাই ইউজিরুল কাফেরিনা, কাফেরদেরকে কে রক্ষা করবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব থেকে, কঠোর যে শাস্তি রয়েছে সে শাস্তি থেকে কাফেরদের বাঁচাবে কে? তোমরা তো আর ইমান নিয়ে আসলে না, আরে আমাদের দুটোর একটাই হবে, হয় ধ্বংস করবেন, না আল্লাহ হেফাজত করবেন, রহম করবেন, আর তোমাদের কি হবে, তোমরা তো কুফরের অবস্থায় থেকে গেলে, লাভ তো আর কিছু হলো না। এই কথা আল্লাহ পাক নবীকে বলতে বলছেন তাদেরকে, কুল হুয়ার রহমান, কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন রক্ষা করবেন? যখন তার প্রতি ইমান নিয়ে আসবেন, পরকালের প্রতি ইমান নিয়ে আসবে। কুল হুয়ার রহমান, তিনি তো রহমান দয়াবান, আমান্না বিহি, তার প্রতি আমরা ইমান নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে বলে দেন যে আমরা তার প্রতি ইমান নিয়ে এসেছি, আমার সাথী সঙ্গীগণ ইমান নিয়ে এসেছে, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার প্রতি আমরা আস্থা ভরসা রাখি, ইমান নিয়ে এসেছি। ইমান নিয়ে আসা মানে শুধু কলিমা পড়া নয়, আজকালকার মুসলিমও ইমান নিয়ে আসার অর্থ বুঝে, ইমান নিয়ে আসা মানে যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কি করা, বিশ্বাস করা, এবং ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে তওয়াক্কল, ভরসা, আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। তারপর অতিরিক্ত আম মানে ব্যাপক অর্থ ইমান বলার পরে খাস বিষয়, বিশেষ বিষয়টি, ভরসার বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। কারণ যদি আল্লাহর প্রতি ইমান থাকে তো অবশ্যই আস্থা থাকবে, আর যদি আল্লাহর উপরে ভরসা দেখেন দুর্বল, তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে। ইমান অবশ্যই আপনার, যত ইমান মজবুত হবে তত বেশি আপনার আল্লাহর ভরসা, আর যদি আল্লাহর ভরসা কম, তার মানে ইমানে কমজোরি আছে, দুর্বলতা আছে। কুল হুয়ার রহমান আমান্না বিহি, তার প্রতি ইমান নিয়ে এসেছি আমরা, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার উপর আমরা আস্থা ভরসা রাখি, ফাসা তাআলামুনা মান হুয়া ফি দলালিম মুবিন, শীঘ্রই তোমরা জানতে পারবে। সিন মানে শীঘ্রই, অচিরেই, তাড়াতাড়ি, এই সিন শব্দের অর্থ, তাআলামুনা জানতে পারবে তোমরা, এই জন্য শীঘ্রই জানতে পারবে বলছি, ফাসা তাআলাম, সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে, হে কাফের মুশরিক, যারা আল্লাহ বিশ্বাসী হও না, পরকালে বিশ্বাসী হও না, অদৃশ্য বিশ্বাসী হও না, না দেখে বিশ্বাস করতে চাও না, মান হুয়া ফি দলালিম মুবিন, কে সুস্পষ্ট ভ্রষ্টতাই রয়েছে, স্পষ্ট গুমরাহিতে কে রয়েছে, ভুল পথে কে রয়েছে, শীঘ্রই তোমরা জানতে পারবে, মতের সাথে সাথে জানতে পারবে, মত চলে আসলে জানতে পারবে, মতের দৃশ্য যখন দেখবে, পৃথিবীতে আসার জন্য আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ ফিরে দেয় রব্বের যেমন, আল্লাহ আর ফিরাবেন না, স্পষ্ট হয়ে গেছে। আর যখন বিচার দিবস কায়েম হবে তখন ভালো করে জানতে পারবে, যখন হিসাব নিকাশ হয়ে জাহান্নামে যাবে পাপিষ্ট গুনাগার কাফের বেদিন, আর মমিনরাকে আল্লাহ পাক রব্বুল জান্নাতে দেবেন, ফাসাত আলামুন, তখন স্পষ্ট জানতে পারবে যে কে গুমরাহিতে ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথী সঙ্গীরা গুমরাহিতে ছিল না তোমরা গুমরাহিতে ছিলে। আজকে বিদআত পন্থীদেরকেও বলছি, যারা এই মহরম মাসে শোক মাতম করলো আর বুক চাপড়ালো আর কত যে রক্তে রক্তিত করলো নিজেকে নিজের ছেলে মেয়েদেরকে, 1400 বছর ধরে শোক করতে আছে, দুনিয়াতে এই হক আর বাতিলের ফয়সালা হবে না। ফাসাত আলামুন মান হুয়া ফি দলালি মুবিন। আজকে যারা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে আছে তাদেরকে বলবো, আজকে মানব রচিত বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করছে, কোরআন সুন্নাকে দূরে সরিয়ে দিয়ে, আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিয়ে, তাদেরকে বলবো ফাসাত আলামুন মান হুয়া ফি দলালি মুবিন। আজকে যারা বেনামাজি হয়ে আছে আর তাদেরকে নামাজের কথা বললেও গায়েবে বিশ্বাস হয় না যে আল্লাহ পাক কাল কিয়ামতে প্রথম নামাজের হিসাব নেবেন, নামাজে ফেল হলে আপনার মা বাবাকে সমস্ত টাকা পয়সা সারা জিন্দগির পাঠিয়ে দেওয়া কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না আপনার। আপনার রমজান মাসের রোজা আর নফল আর তাহাজ্জুদ আর ওই আপনার তারাবি আর কিয়ামুল্লাইল এসব কোনো কাজে আসবে না, সারা বছর আপনি নামাজ পড়েন, শুধু মৌসুমি এক মাসের নামাজি। ফাসাত আলামুন, সেদিন শীঘ্রই জানতে পারবে যেদিন মৌত আসবে বা হাশরের মাঠে বিচার দিবসে, মান হুয়া ফি দলালিম মুবিন, কে স্পষ্ট গুমরাহিতে ছিল, স্পষ্ট গুমরাহিতে তোমরা ছিলে না আর কেউ স্পষ্ট গুমরাহিতে আছে। এইভাবে প্রত্যেক বক্রপথে যারা চলে তাদেরকে বলবো যে যারা বাঁকা পথে আছো এখনো সোজা পথে এসো, না হলে সেই দিন ফাসাত আলামুন মান হুয়া ফি দলালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে কারা আছে, ভুল পথে কারা আছে, তারা তখন টের পাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে ইরশাদ করছেন তার এক মহান কুদরতের কথা এবং তার এক বড় নিয়ামতের কথা, যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন। কোন নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন? পানি দিয়ে। আল্লাহ পাক কোরআনে কারিমে আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই, আমি সৃষ্টি করেছি পানি থেকে কুল্লা শাই, কুল্লা শাই এবং তার সাথে সাথে হাই আল্লাহ লাগিয়েছে, প্রত্যেক জীবন্ত বস্তুকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি সৃষ্টি করেছি বা ব্যক্তিকে সৃষ্টি করেছি বা বিষয়কে সৃষ্টি করেছি, শুধু ব্যক্তি না বস্তুকে আল্লাহ পাক রব্বুল বলছেন, যাতে জীব আছে, যাতে প্রাণ আছে, এমনকি ঘাস লতা পাতা, হ্যাই এখন যে গজিয়ে উঠেছে, আল্লাহ পাক পানি ছাড়া সৃষ্টি করেননি। পানি ছাড়া কোনো দিন আপনি আপনার চাষাবাদ করতে পারবেন না, আপনার ফসল আসবে না, আপনার রেজিক আসবে না, আপনার খাদ্য আসবে না। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ পাক এই কুদরতের কথা এখানে উল্লেখ করেছেন। কুল হে নবী, মানুষকে জানিয়ে দাও, আর আয়তুম, আচ্ছা বলো তো, আর আয়তুম মানে তোমরা দেখেছো কি শাব্দিক অর্থ, কিন্তু এর ভাব অর্থ কোরআনে কারিমের ভাষায় তোমরা দেখেছো শুনেছ জেনেছো তাহলে বলো, আর আয়তুম আচ্ছা বলো তো তোমরা, ইন আসবাহা মা ওকুম গৌরা, তোমাদের পানি যদি যে ভূমি রয়েছে জমিন রয়েছে জমিনের গভীরে চলে যায়, গৌরান মানে গভীরে চলে যাওয়া, ইন আসবাহা মা ওকুম, তোমাদের পানি যদি পৃথিবীর গভীরে চলে যায় জমিনের গভীরে চলে যায়, একেবারে নিচে পানি নেমে গেল, আপনারা যে বছরে বৃষ্টি কম হয় সে বছরের অবস্থা দেখেছেন কিনা, শ্যালো মেশিন দিয়ে পানি বের করার চেষ্টা করছে পানি উঠে না, টিউবওয়েল আছে টিউবওয়েলে চাপছে পানি উঠে না, এইরকম অনেকে এইরকম দৃশ্য হয়তো দেখেছেন অথবা শুনেছেন। আমার জন্মে এই 30-40 বছরের মধ্যে আমি এরকম দেখেছি বা শুনেছি। তো আল্লাহ পাক রব্বুল আর সামান্য আছে আশেপাশে পানি, একটু দূরে চলে গেছে তাতে এই অবস্থা হয়েছে, তাই আল্লাহ পাক যদি আরো যদি ভূগর্ভে নামিয়ে দেন, আরো ভূগর্ভের গভীরে যদি নামিয়ে দেন, কুল হে নবী বলে দেন তাদের, আর আয়তুম আচ্ছা বলো তো, ইন আসবাহা মা ওকুম গাওরা, তোমাদের পানি যদি ভূগর্ভের গভীরে চলে যায়, ফামাইয়াতিকুম বিমাই মাইন, তাহলে কোন ব্যক্তি রয়েছে, কোন ক্ষমতা রয়েছে, ফামান কে রয়েছে, ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবে, বিমাই মাইন প্রবাহমান পানি, মা পানি আর মাইন বলা হয় এমন পানি যেটা চলমান বা প্রবাহমান, দেখবেন যেগুলো পানি নিচে থেকে উঠে সেগুলো বয়ে বয়ে যায়, তো এই প্রবাহমান পানিকে কে নিয়ে এসে দিতে পারে? আর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পানি হচ্ছে প্রবাহমান পানি। পুকুরের পানি পরিষ্কার নয়, থেমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ময়লা আবর্জনা পড়তে আছে, ওখানেই জমে আছে। যদি ময়লা আবর্জনা যদি নাপাকি নাও ফেলে, তবুও ধুলো বালি এই সেই খড় কোটা লতা পাতা গাছের পাতা পড়ে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু নদীর পানি দেখছেন, হ্যাঁ, প্রবাহিত পানি পরিষ্কার হয়ে আছে অধিকাংশ সময়। তারপরে মাটির তলা থেকে যে পানি উঠছে প্রবাহমান পানি, সে পানি কত পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কোন শক্তি আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে এসে দিতে পারে, আর এই পানি ছাড়া তোমাদের জীবন চলতেই পারে না, অচল অবস্থা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কুল হুয়ার রহমান, ওই রহমান দয়াবান ছাড়া আর কেউ এই পানি নিয়ে এসে দিতে পারে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কার এবাদতবন্দি করবে, সে আল্লাহ ছাড়া কার কাছে চাইবে, সে আল্লাহ ছাড়া কার কাছে দোয়া করবে, সে আল্লাহ ছাড়া কার উপর আস্থা ভরসা করবে, সে আল্লাহ ছাড়া কার প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গোনাহ খাতা মাফ করে দেন, অতীতে যা ভুল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম নাজায়েজ কাজ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমানকে আমাদের মজবুত করে দেন, আমাদের গায়েবের ঈমানকে আল্লাহ পাক আরো যেন মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করা যেন তৌফিক দান করেন। এখান থেকেই সূরায়ে মুলকের তাফসীর শেষ হলো। ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে সূরাতুল কালামের তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল করিম বোঝার এবং তার দ্বারা আমাদের সংশোধন করার, তার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার এবং আমাদের নিজের জীবনে সংশোধন করার নিজের সৎ আমলের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের আত্মীয় স্বজনদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান আমলের তৌফিক দান করেন। যারা বালা মুসিবতে রয়েছেন তাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সময় আছে 15 মিনিট, যদি কোনো প্রশ্ন থাকে তো দিতে পারেন, লিখে দিলে ভালো হয় তাতে যাতে হইচই না হয়। কাগজগুলো দেন, অসুবিধা নেই, দুই একটা প্রশ্ন মুখিক হোক আর লিখে দেন। আমাদের ভাই আবু হানিফা সাহেব জিজ্ঞেস করছেন, মাদ্রাসা পড়া লোক তো, মাদ্রাসার অবস্থা জিজ্ঞাসা করছেন যে বিকালবেলা মাদ্রাসায় খতম পড়া, কিসের খতম? খতমে ইউনুস, খতমে ইউনুস এক বেদাত, ইউনুস আলাইহিস সালামের দোয়া এত লাখবার পড়তে হবে, এটা কোন হাদিস আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আজকে জামা মসজিদের খতিব বারবার এই আয়াতটি রিপিট করছিলেন, হ্যাঁ, বারবার এই আয়াতটি রিপিট করছিলেন যে আল্লাহ পাক এর কোনো দলিল নাজেল করেননি। তাহলে আমাদের জন্য দলিল সেটি যার দলিল আল্লাহ পাক নাজেল করেছেন সেটা দলিল, আর মানুষ করছে মাদ্রাসায় খতম হচ্ছে বা কোনো ওজিফার কিতাব আছে সেটি দলিল নয় যদি কোরআন এবং হাদিসে না থাকে। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনিও করেন বালা মুসিবত আছেন, অথবা এমনি করেন আপনি যখন তখন করেন, কিন্তু তার জন্য একটা কোর্স করবেন যে এত হাজার বার এত লাখ বার এক মজলিসে খতম দিতে হবে, এটি বিদআত। মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান। সোয়াল লাখ না, সোয়াল লাখের বিদাত। জি, এইরকমই যতগুলি খতম আছে অথবা এই যে বানানো দুরুদ আছে ওজিফার কিতাবে সেগুলি বিদাত, বাকি আপনি বিকালবেলা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, সকাল সন্ধ্যে আল্লাহ আর তসবি করো, কোরআনে কারিম আছে ওসাব্বে বিলাশি অলেব কার, সকাল বিকাল আল্লাহ পাকে ডাকো, সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সে নির্জনই দোয়া করেন, আপনার যে কোনো দোয়া করেন বিদাত নয়, কারণ এটি নফল ইবাদতবন্দি করছেন। কিন্তু যখন আপনি ওর কোর্স বেঁধে নেবেন যে এতবার অমুক দোয়াটি পড়বো, তখন বিদাত, কারণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। মসজিদের ভিতরে বিক্রি না হওয়া উচিত, নবী সাল্লাম বলেছেন যে বরকত হয় না মসজিদে বিক্রি করলে, বা তোমরা বরকতের দোয়া দিও না, সুতরাং মসজিদের বাইরে বিক্রি করবেন যা কিছুই হোক। যে সাধারণত অন্য দুনিয়ার কিছু বিক্রি করে না, হয়তো কোনো কিতাব বা এইরকম হয়তো বিক্রি করেছে যারা, তারাও বলছি যে মসজিদের বাইরে হলেই ভালো।
এক ভাই প্রশ্ন করেছেন যে হাশরের ময়দানে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে হুকুম করবেন জাহান্নামকে নিয়ে আসার জন্য, তখন তারা শিকল শিকলাবদ্ধ জাহান্নামকে টেনে নিয়ে আসবেন এবং তা দেখে মানুষ এত ভীত ভয় হয়ে পড়বে, এবং তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয়ে ভীত হয়ে দৌড় দিবেন, এটা কি সত্য কিনা, নাকি এ তথ্য সবটাই মিথ্যা? সত্যি হলে
জাহান্নামকে লাগাম লাগিয়ে নিয়ে আসা হবে, এই হাদিস সহি। বাকি শেষখানে যে বিশ্বাসলাম ভীত হবেন আল্লাহ আলাম, বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর এবং সমস্ত আম্বিয়া বলবেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ আমার হেফাজত করো হেফাজত করো, সহি সালামত রাখো, ওই শব্দ হইতে এসছে, আপনি একটু অন্য ভাষায় লিখেছেন। রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, বলবেন কালাম রসুল ইয়াউমাইযিন রব্বে সাল্লেম সাল্লেম। বুখারীতে হাদিস গত কিছুদিন আগে পড়িয়েছি আমি হাদিসটা, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। জি, সবাই নিজের নফসি নফসি করবেন। নবী করিম সাল্লামকে যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে সেজদা পড়ে তখন সুপারিশ করবেন, কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম কালাম রসুল বলা হয়েছে, আল্লাহ বলবে আল্লাহ তুমি হেফাজত করো। জি, তার মধ্যে নিম্ন স্তর আছে, মধ্য স্তর আছে, বিভিন্ন স্তর আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, মুনাফিক যারা অন্তরের কপট। মুনাফিক মানে একদিন ওয়াদা খেলাপি করলো আপনাকে, টাকা দিতে চেয়েছিলে ভাই তোমাকে 1000 টাকা ধার দেওয়ার দিতে বলে, তুমি তো মোনাফেক জাহান্নামের একবারে নিচে থাকবে। হ্যাঁ, সুবিধাবাদী, আপনাকে টাকাটা দিল না, সেজন্য মোনাফেক একেবারে জাহান্নামের নিচে নামিয়ে দিলেন, তাই না? এইরকম নয়, বরং আকিদার যারা বিশ্বাসের মোনাফেক, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের শত্রুতা, ইসলামের ক্ষতি হলেই খুশি হয়, কিন্তু হয়তো দুনিয়ার স্বার্থে, নেতৃত্বের স্বার্থে অথবা নিজের জানমালের হেফাজতের জন্য মুসলমান হয়ে গেছে বা ইসলামের দাবি করে, এরকম মোনাফেক যুগে যুগে অনেক থেকেছে মুসলিম সমাজে। যেমন মদিনার মোনাফেক রাইসুল মোনাফেক, অনেক মোনাফেকদের নেতা নবী সাল্লাম, যেমন আব্দুল্লাহ বিন ওবাই মোনাফেক ছিল। তো এদের সম্পর্কে বলা হয়েছে, এদের অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে, আর এর লক্ষণ হচ্ছে যে ইসলামের ক্ষতি হলে খুশি, এটা নামাজি লোকের খুশি হলে খুশি, ক্ষতি হলে খুশি, এটা ভালো মানুষের বিপদ আপদ হলে খুশি, মুসলিম উম্মতের ক্ষতি হলে খুশি, আর কাফের যদি জয়ী হয় তো তাতে খুশি। এগুলো হচ্ছে মোনাফেক, আকীদার বিশ্বাসের মোনাফেকের লক্ষণ। জি, কারবালায় হোসেন রাজি আল্লাহ তালানো শহীদ হয়েছিল এই তারিখেই, আর এইরকম শাহাদাতের ঘটনা অনেক হয়েছে। সুতরাং এর জন্য আমাদের করণীয় কিছু নেই, 3 দিন শোক পালন রয়েছে, 3 দিন অনেক আগেই পার হয়ে গেছে, তারপরে ইসলামে কারো শোক পালন করা নাই। এবং কারবালার শহীদের ঘটনা চাইতে নবী সাল্লামের শাহাদাত অনেক বড়। নবী সাল্লাম শহীদ হয়েছেন, আপনারা অনেকে জানেন না, জানেন? নবী করিম সাল্লাম শহীদ হয়েছেন, জানেন না? জানেন না, কিসে শহীদ হয়েছেন? বিষে। ইহুদি যে খায়বারের সময় বিষ দিয়েছিল নবী করিম সাল্লাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু তার রেসালাত এখনো কমপ্লিট হয়নি, মানব জাতি পর্যন্ত মেসেজ পৌঁছানো, এখনো কোরআন নাজিল করে মানুষকে জানিয়ে দেওয়া এখনো শেষ হয়নি, আল্লাহ পাক তার খাস কুদরতে তাকে তখন রক্ষা করে দিলেন। কিন্তু নবী সাল্লামের এন্তেকালের সময় বারবার বলছেন নবী সাল্লাম যে ওই যে 3 বছর আগে খায়বারে ওই ইহুদি মহিলা যে আমাকে বিষ দিয়েছিল, সেই বিষের আপনার এত মানে তার প্রখরতা ছিল এবং বিষের চাপে মনে হচ্ছে আমার সব সেরা উপসেরাগুলি ছিঁড়ে গেল। এবং তাতে রাসূলুল্লাহ শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা অনেক উঁচু মর্যাদা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমাদের নবী ইহুদিদের হাতে শহীদ হয়েছেন, আর যদি আজকে কেউ ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে তাহলে তার কি অবস্থা? স্ত্রীর সাথে রাগ করে কথা না বললে আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন 4 মাস, তার বেশি নয়। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহর, যারা ইলা করবে মানে শপথ করবে, এটা হচ্ছে শপথ করা যে তোমার সাথে কসম করে বলছি এতদিন কথা বলবো না, তাহলে 4 মাস ব্যাস, 4 মাস পরে আপনাকে 2-1 করতে হবে। কিছু কিছু আবার আমাদের ভুল ফতোয়া দানকারী লোকেরা আছে যে 4 মাস রাখলে অটোমেটিক বিবি তালাক হয়ে যাবে, এই ফতোয়া ভুল, কিন্তু শুনে রাখেন ভালো করে, কারণ অনেকে মাদ্রাসা পড়া লোক আছেন ওই মানে ওই ঢুকে আছে, ভুল ফতোয়া ঢুকে আছে মগজে। 4 মাস পরে শরীয়তের বিধান হচ্ছে এখন তুমি একটা করো, হয় নিয়ে আসো ফিরিয়ে, কসম শেষ করো নিয়ে আসো ফিরিয়ে, আর না হলে তালাক দাও। আর এইরকম ঝুলিয়ে রাখতে পারবেন 6 মাস ধরে কথাও বলবো না, আর কসম করে আছি যোগাযোগ করবো না, না চলবে না। হ্যাঁ, 2-1 করতে হবে, ফিরাইতে হবে না তালাক দিতে হবে 4 মাস পরে।
বর্তমান যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে এই শিক্ষা ব্যবস্থা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো কিনা, আর যদি তা না হয় তাহলে বাচ্চাদেরকে ওইসব মাদ্রাসায় পড়ানো যাবে কি?
কওমি মাদ্রাসা আমভাবে কি করে বলবো, তার মধ্যে কিছু ভালো মাদ্রাসা থাকতে পারে, কোরআন সুন্নাহ শিক্ষা থাকতে পারে, আর বেশ কিছু শিক্ষা আছে, কিন্তু অধিকাংশ সিলেবাসে ভেজাল ভরা আছে, তাওহীদের শিক্ষা নেই, আকীদার সহি আকীদার শিক্ষা নেই, এর অভাব, সহি জঈফ জাল হাদিসের কোনো শিক্ষা নেই, সেই জন্য জাল হাদিস বয়ান করে তাদের আলেমরাও, সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যায়। আর চীনে কোন কালে কোন মাদ্রাসা ছিল বলুন দেখি, হ্যাঁ, যে চীনে তুমি এলিম শিখতে যাও। তো এইসব শিক্ষা ওইসব মাদ্রাসা থেকে এসছে যেখানে হাদিসের সহি জয়ীফের কোনো যাচাই হয় না। যে নিজেকে চিনলো সে রবকে চিনলো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মিথ্যা কথা, জাল কথা বলে। নিজেকে চিনলে রবকে চিনলো, তো নিজেকে তো অনেকে চিনে, বুদ্ধিমান কেউ আল্লাহকে চিনতে পারলে, নামাজি পড়তে পারলে না, তৌফিক হলো না। হ্যাঁ, তো এইরকম বহু হাদিস আছে। আউয়ালা মা খালাক আল্লাহু নূরি, প্রথম আমার নূর সৃষ্টি করলেন, জাল মিথ্যা কথা, কোনো হাদিসের কিতাবে নাই, না সহি না জয়ীফ, জাল মিথ্যা কথা। সহি হাদিস আউয়ালা মা খালাক আল্লাহুল কালাম, প্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন, তকদির লিখতে বললেন। তো এইরকম